exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Hello 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি, স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং আপনি শুনছেন আপনার প্রিয় এবং দেশের এক নম্বর রেডিও স্টেশন ABC রেডিও 89.2 FM। শুরুতে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, কারণ এই অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের অনেক অনেক পরামর্শ আমি পাই এবং সেভাবেই চেষ্টা করছি সেটা চালিয়ে নেবার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। আরও একটা কারণে ধন্যবাদ দিতে চাই, কারণ বইমেলা আজকে শেষ হয়ে গেল। বইমেলাতে এসেছিল জীবনের গল্প পার্ট 4। আপনারা প্রচুর মানুষ সেটা সংগ্রহ করেছেন এবং অনেকের সাথে আমার দেখা হয়েছে। বইমেলা আজকে শেষ হয়ে গেল, কিন্তু তারপরেও আপনি এই বইটি সংগ্রহ করতে পারবেন ঘরে বসেই। দুটি নাম্বার আপনাকে বলছি, নাম্বার দুটিতে SMS করলেই, বইয়ের নাম অর্থাৎ জীবনের গল্প লিখে SMS করলেই বইটি আপনি বাড়িতে বসে পাবেন। SMS করার পরেই তারা আপনাকে ফোন করে অ্যাড্রেসটা কনফার্ম করবে। প্রথম নাম্বারটি হচ্ছে 16297 এবং আরেকটি নাম্বার হচ্ছে 01841115115। আর বইটি আপনি rakumari.com থেকেও কিনতে পারবেন। এবং এই অনুষ্ঠানে আপনার জীবনের গল্পটি আপনি এসে বলুন, এটা আমরা মনে প্রাণে চাই, কারণ প্রত্যেকটা জীবনে এক একটা গল্প, আর জীবন কল্পনার চেয়েও বেশি কিছু, যেটা কিনা আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন। তো আমার অনুরোধ থাকবে আপনার কাছে, আজকের গল্পটি শেষ পর্যন্ত আপনি শুনবেন। এবং যে নম্বরটিতে ফোন করলে আপনি এখানে আসতে পারবেন সেটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন, আপনি চাইলে লিখেও রাখতে পারেন, নম্বরটি হচ্ছে 09613892892। নম্বরটি আবার বলছি 09613892892। এখানে ফোন করবেন, আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে যোগাযোগ করবে। এছাড়া ফেসবুকে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio। পেজটি আরজে সেতু নামে আছে। আজকে একজন অতিথি রয়েছে আমাদের সাথে, আমি তার কাছে চলে যেতে চাই। প্লিজ একটু নামটা বলবেন।
আমি বৃষ্টি বলছি।
বৃষ্টি, একটু জানতে চাই আপনার এখন বয়স কত হবে, মানে আমাদের যারা শ্রোতা রয়েছেন ওনাদের আপনার গল্পটা রিলেট করতে একটু সুবিধা হয়।
19 বছর চলছে।
ওকে, কোথেকে এসেছেন আপনি এখানে?
আমি এখন ঢাকায় থাকি, বেসিক্যালি আমার জন্ম রয়েছে।
ওকে, তাহলে শুরু করুন, কোথেকে শুরু করতে চান?
আমার ছোটবেলা থেকেই শুরু করি। আমরা 4 বোন এক ভাই, আব্বু আম্মু মিলিয়ে আমাদের খুব সুন্দর একটা সংসার ছিল। আছি, তারপরে আমার পিঠে পিঠে বোন ছিলাম, 4 বোন, তো ভাইয়া সবার বড়, পিতাপিতি বোন, খুব বয়সের ডিস্টেন্স ছিল না, 1.5 বছর 2 বছর এরকম মাঝখানে ডিস্টেন্স ছিল। আমাদের অভাবটা অনেক বেশি কাজ করতো বাসায়।
অভাব কাজ করতো? আপনার বাবা কি করতেন প্রফেশনালি?
আমার বাবা প্রফেশনালি জমি বিক্রি করে বা একজনের কাছে আর একজনের এগুলো নিয়ে কাজ করতো। আমরা 4 বোন পড়াশোনা, আমার বাবা আসলে চাইতো যে মেয়েরা পড়াশোনা করুক, বড় হোক। এবং আমার ভাইয়া তো সবার বড়, ভাইয়াকে কখনো দূরে কোথাও বাবা জবের জন্য পাঠাতো না, হয়তো আমার ছেলে কষ্ট হবে, খারাপ থাকতে পারে, থাক না আমি যতদিন আছি। ছোটবেলায় আমার বাবা মারা যায়, আমার দাদু দাদি, আমার বাবা খুব কষ্ট করেই বড় হয়। তো আমরা 4 বোন যখন একে একে হই, তখন আমার বাবা বলে যে আমার মা, আমাদেরকে সবসময় মা বলেই ডাকত, আমার মা অনেকে প্রশ্ন করে 4টা মেয়ে বিয়ে দিতে তো অনেক টাকা লাগবে, কিন্তু আমার বাবা কখনোই এটাকে ভ্যাটু মনে করতো না, বলতো যে আমার এক একটা মেয়ে এক একটা জান্নাত, বাবা এভাবেই বলতো সবসময়। তো আমার মনে আছে যে আমরা যখন ছোট, আমি তখন ক্লাস 4 বা 5 এরকম নেবে পড়ি, তো আমার 2টা বড় বোন ভাইয়া আছে। বাসায় এমন দিন ছিল, চাল ছিল না, রান্না করার মতো কোনো অ্যাবিলিটি ছিল না।
আচ্ছা,
আমার বাবা সকালবেলা খুব ভোরে উঠে চলে যেত, কোথায় যেত, কিসের জন্য যেত কিছু বলে যেত, চলে যেত আর বলতো যে আমি দুপুরে খাবার আগে চলে আসবো। আমার মা আসলে বুঝতেই দিত না, আমার মা বলতো না যে বাসায় চাল নেই, রান্না হচ্ছে না, দেখতাম মা রান্না বসাচ্ছে না, আমরা টুকটাক প্রশ্ন করতাম, সবাই তো রান্না করতেছে তুমি রান্না করবে না? আমার মা বলতো হ্যাঁ রান্না তো করবো, তোমার বাবা গোশ নিয়ে আসবে, মাছ নিয়ে আসবে, যার জন্য ওয়েট করতেছি, ভালো কিছু রান্না করবো, তো তোমার বাসার বাবা আসুক একসাথে খাবো। মা কি করতো, আশেপাশের লোকগুলোকেও বুঝতে দিত না।
আচ্ছা,
মা আমাদের গোসল টোসল করাই আর ফ্রেশ করে সবার আগে আপনি সব ঠিকঠাক করে ফেলতো, যাতে সবাই বুঝতো আমাদের বাসায় রান্না হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করে ফেলছি,
মানে আশেপাশে কাউকে বোঝাতাম না,
কাউকে বোঝাতাম না
যে ফ্যামিলিতে এই অভাবটা আছে,
এই অভাবটা আছে, এত বেশি অভাবটা আছে।
ওকে,
তো এরকম করে আম্মু হয়তো কি আসতে পারতো না, আসতো কখন, সন্ধ্যাবেলা, এমন দিন আছে সন্ধ্যার পরে আসতো বাজার নিয়ে, দেখা গেছে সারাদিনই আমরা সবাই না খেয়ে আছি।
কিভাবে বাজার নিয়ে আসতো, কি করতো, এগুলো আপনারা জানতেন না, ইভেন আপনার মাও হয়তো জানতো না, জানতেন কি
না, জানতেন না।
আচ্ছা, পড়াশোনা করছিলেন, যে কথা ভাই বোন ছিলেন?
হ্যাঁ, আমাদের ওই যে বললাম বাবা, ইভেন এত কষ্ট, এত অভাব, তো কাছে কিছু কিছু মানুষ তো টের পাই, তারা অনেকে বলতো যে মেয়ে ছেলে তো ভালোই সুন্দর আছে মোটামুটি, ঢাকায় কারো বাসায় কাজে দিয়ে দাও বা কোনো গার্মেন্টস দিয়ে দাও, ফিউচার ভালো হবে। তো আমার বাবা বলতে না, আমি কখনো মেয়েদেরকে আমি দিব না কোথাও দূরে, কারণ আমি ওদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব, কোনো দিন যদি মাঝপথে আমি হেরে যাই, ওরা যেন তখন ভেগে না পড়ে, ওরা যেন নিজের পায়ে দাঁড়ানোর অ্যাবিলিটিটা নিজেরা স্ট্রং হতে পারে, যে না আমি কিছু করতে পারবো, আমি সেই জায়গাতে নিয়ে যাবো ওদেরকে। আমার বাবা একটা লক্ষ্য ছিল আমাদেরকে পড়াশোনা করা, পড়াশোনা করে যাতে একটা সময় বাবা মাঝপথে হেরে গেলেও আমরা যাতে না হারি।
প্রকৃতপক্ষে প্রত্যেকটা বাবা মাই চায় আসলে যে সন্তানের একটা সার্টেন টাইম পর্যন্ত স্ট্যাবিলিটি গড়ে দেওয়া, যাতে পরবর্তীতে তারা নিজেরাই নিজেদেরকে চালিয়ে নিতে পারে। ব্যাপারটা এরকমই যে কাউকে মাছ ধরে না দিয়ে মাছ ধরাটা শিখিয়ে দাও, এটাই কিন্তু প্রকৃতপক্ষে বাবা মার কাজ। বাবা মার প্রপার সাপোর্ট এবং স্নেহ আপনার ভাই বোনরা সবসময় পেয়েছে?
ভাইয়া খুব ভালোবাসে, এত বেশি ভালোবাসতো মা বাবার মার, আমরা এক ভাই বোনে খাইনি কখনো, কোনোদিন না, বা কোনো কষ্ট পেয়েছি মা বাবার কাছ থেকে কখনো ধমকে দেয়নি, বিশেষ করে বাবা একটু ধমক টমক দিত, মা তো একদমই না, মা খুব ফ্রেন্ডলি মিশতো। এত অভাব, এত কষ্ট, পরীক্ষার ফি দিতে পারতাম না, যখন এক্সাম আসতো বা শেষে বলতাম পরীক্ষার ফি লাগবে, অনেক সময় টিচারদের অনেক কথাও শুনতে হতো, বিশেষ করে স্টুডেন্টরা অনেক বেশি হাসাহাসি করতো, হয়তো ওদের মতো ভালো ড্রেস ছিল না, ভালো একটা ব্যাগ ছিল না। আর এ ব্যাপারটা খুব কষ্ট দিত আমাকে, যে যখন টিফিন টাইম হতো যে প্রতিষ্ঠানে পড়তাম, সেটা দোকান ছিল, ওই দোকানে আমাকে বাকি দিত না, সবাইকে বাকি দিত। আমি একদিন মাকে নিয়ে গেলাম যে মা তুমি চলো, তুমি বলে দাও আমাকে বাকি দিতে, আমি খুব বেশি খাবো না। তো বাকিটা কেন দিত না, হয়তো ভাবতো যে ওদের টাকা কম আছে, হয়তো দিতে পারবে না, এ ব্যাপারগুলো খুব কষ্ট দিত। আর বাসায় যেতাম বুঝতে দিতাম না যে এত কষ্ট পাচ্ছি, এ কথা বলছে, পরীক্ষার ফি দিতে পারছি না, টিচার এ কথা বলতে, কারণ দেখতাম মা খুব কষ্ট পায়। মাকে বলতাম যে মা আজকে না ফির জন্য এটা বলছে স্যারে, মা বলতো ঠিক আছে আমি বলবো তোমার বাবাকে, বাবাকে বললে বাবা চুপ করে থাকতো, কি করবে, আমি তো চার বোন সবাই পড়াশোনা করছি, তখন বাবাই একাই সব সাপোর্ট, বাবার পিছনে কারো কোনো সাপোর্ট ছিল না, আমাদের জন্য বাবা ছিল, বাবার জন্য কেউ ছিল না। তো এমন তো করেই যাচ্ছিল, একদিন রাতে সবাই ভাত খেতে বসছি, তো মা আমার চার বোন বসি, তো পাতিলে হয়তো ওইরকম ভাত ছিল না যেটা আমার বড় মন দেখে, আমি আসলে দেখিনি, আমার আম্মু তো ভাত দেয় কম কম করেই দেয় সবার প্লেটে, ফার্স্ট টাইম ফার্স্ট টাইম যখন ভাত দিছে খাওয়া শেষ আমি হাত ধুইতাম, কিন্তু আমার বড় বোন আর কি ফার্স্ট টাইমে দেখছে পাতিলে ভাত নেই, ও আমার পাশেই ছিল, তো আমার প্লেটে পানি ঢেলে দেয়, আমি হাত ধুইতাম কিন্তু আমার হাত ধোয়ার আগে ও পানি ঢেলে দেয়, তখন আমি খুবই খারাপ লাগছে যে তুমি পানি ঢেলে দিলে কেন, আমি তো হাত ধুইতাম। তারপরে ঢাকা
পানি ঢেলে দেওয়ার কারণটা কি,
যে পাতিল তো ভাত নেই আর আমি যেতে ভাত চাই, আমি তো ভাত দিতে পারবো না,
ওকে,
কিন্তু আমি চাইতাম না সত্যিকার অর্থে, আমি তখন হাত ধুইতাম।
তখন অনেক বেশি ম্যাচিউর ছিলেন আপনারা।
হ্যাঁ, আর ম্যাচের মধ্যে ছোটবেলা থেকে কেন যেন এই জিনিসটা ভিতরে কাজ করতো না, বাবা মাকে প্রেশার দিব না, ওই বাসার বাসার ভালো ড্রেস পরছে মেয়েরা, আমার নেই না দরকার নেই প্রেশারটা দেওয়ার।
আসলে আমার যেটা মনে হয় যে আমার পার্সোনাল ওপিনিয়ন যে মানুষ কিন্তু প্রকৃতির একটা অংশ হিসেবে, মানুষও একটা প্রকৃতি, প্রকৃতি ঠিক যেমন তার আশপাশটা ঠিক যেমন মানুষ ঠিক তেমন হয়ে যায়, দ্যাটস দ্য রুল অফ দ্য গ্রেট নেচার। প্রিয় শ্রোতা, মানে শুরুর দিকটাই খুব বেশি অন্যরকম হয়ে গেল আজকের গল্পটার, পুরোটা সময় আপনার সাথে থাকবেন হোপফুলি, কারণ আসলে জীবনে এত বেশি বৈচিত্র্যময় বা প্রত্যেকটা জীবনই কিন্তু এক একটা গল্প, আর সেই গল্পগুলো উঠে আসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920-তে। সাথে থাকুন, এতটুকুই বলবো, দেখুন এরপরে কি হয়।
এরপরে এভাবেই চলছে, লাস্ট এইটু উঠলাম, তখন আমার বড়াপুর বিয়ে, বড়াপুর গ্রামের ছিল,
ফ্যামিলির সাপোর্ট ছিল,
বাবা একটু ফার্স্টে মমত করে, কারণ উনি আমার ফ্যামিলি খুব ধার্মিক টাইপের ছিলেন, আসলে তো নামাজ পড়তো, ইভেন আমরা তিন বোন সবাই মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, শুধু আমার ছোট বোনটা আসলে খুব মেধাবী, ও ইংলিশে ছোটবেলা থেকে খুব স্মার্ট। আর একটা কথা বলেনি, আমাদের চার বোনে যে আমরা পড়াশোনার লেভেল এত দূর চলে আসি, কখনো কারো প্রাইভেট লাগেনি।
এটা কি অর্থনৈতিক অভাবের কারণে?
অভাবের কারণে বলেন ভাইয়া, নিজের মেধার কারণে বলেন, সবকিছু মিলাইয়ে হয়নি,
দরকার হয়নি,
দরকার হয়নি।
এটা এটাও দেখেন মানে অটোমেটিক একটা সিস্টেমের ফলে যে হয়তো এফোর্ট করতে পারবেন না, যে কারণে আপনার জন্য সেট করাই ছিল যে ওর এফোর্ট করার শক্তি নেই, ক্ষমতা নেই, ওর পড়ার দরকার হবে না। ওকে, হ্যাঁ, তারপরে বোনের বিয়েটা হয়ে গেল ঠিকভাবে?
হ্যাঁ, আপুর বিয়ে হলো, খুব ভালোভাবে কমপ্লিট হলো।
একটু দ্বিমত থাকার পরেও হয়ে গেল, যাই হোক। হ্যাঁ, কারণ ছেলে আর মেয়ে যদি ম্যাচিউরিটির পরে নিজেদেরকে সিলেক্ট করে ফেলে নিজেদের জন্য, সেটা যদি ফ্যামিলি যদি বাধা সৃষ্টি করে, এটার ভবিষ্যৎ ফল হয়তো ভালো হয় না, হয়তো কখনো কখনো ভালো হয়, কারণ বাবা মা কখনোই সন্তানের অমঙ্গল চান না। আর সেই সুবাদেই হয়তো তারা কিছু জিনিস চিন্তা ভাবনা করেই এক্ষেত্রে দ্বিমত পোষণ করেন। কিন্তু যাই হোক, আপনার বাবা মা মেনে নিলেন, তাই তো? এবং রেজাল্টটা ফাইনালি তো ভালোই হলো।
হ্যাঁ, অনেক ভালো। তো তারপর আমি তখন ক্লাস এইটে পড়ি, তো সামনে আমার জেএসসি এক্সাম। তো জেএসসি এক্সামের সময়ও বিশেষ করে প্রত্যেকটা প্রতিষ্ঠানই ফাইনাল এক্সামটা একটু দূরেই হয়, এলাকা থেকে অনেক দূরেই হয়, অন্য একটা প্রতিষ্ঠানে হয়,
স্কুলে পড়ে অন্য একটা এলাকায় গিয়ে।
হ্যাঁ, তো আমাদের তো ওরকম, আমাদের এলাকা থেকে বেশ অন্য একটা এলাকায় পড়লো। তো যার যেখানে ভালো, যার যেখানে বেটার, সে সেই পজিশন মতোই গেল। কেউ রিলেটিভদের বাসে উঠলো ওই প্রতিষ্ঠানের কাছাকাছি, কেউ বাইক ঠিক করলো, বিশেষ করে সবাই বাইক ঠিক করলো যে দুইটা মেয়ে বাইকে যাবে, যতদিন পরীক্ষা দিয়ে আসবে নিয়ে আসবে। তো বাইকে টাকার অ্যামাউন্ট অনেক বেশি, বাসায় এসে বললাম যে দেখো আম্মু, আমার তো এক্সাম, তো সবাই তো যাওয়ার ব্যবস্থা কিসে যাবে কিভাবে যাবে সবাই করে ফেলছে, এখন বাকি শুধু আমি আছি, তো আমি কি বাইকে যাব? তো আম্মু বললো বাইকে ঠিক কত টাকা লাগবে। তো আমি বললাম দুজন গেলে হয়তো টাকার অ্যামাউন্ট একটু বেশি লাগবে, বাসার সামনে থেকে নিয়ে যাবে আবার বাসার সামনেই দিয়ে যাবে। তো আমার আম্মু খুব উত্তেজিত না হয়ে আস্তে করে রিল্যাক্সে বললো যে দেখো বাইকের টাকার অ্যামাউন্ট তো অনেক বেশি, হয়তো এটা তোমার বাবা কভার করতে পারবে না, তুমি একটা কাজ করো, তুমি বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাও। তো বাস স্ট্যান্ড তো ভাই আমাদের বাসা থেকে অনেক দূরে ছিল, ওটা হেঁটে যাও, ওখান থেকে তুমি যে কোনো একটা গাড়িতে চলে যাবা, এটাই ভালো হবে। তো আমি ওখানে আর কোনো আপত্তি করলাম না। তো এভাবে প্রতিটা দিনই চলে যেতাম এক্সাম দিতে, আম্মুর সাথে সাথে যেত। তো আমি বলতাম তোমাকে যেতে হবে না, আমি তো পারবো যেতে। ফার্স্ট টাইম দুই একদিন বলি নাই, দুই একদিন যাওয়ার পর দেখতাম আম্মু খুব কষ্ট হয়, সে সকালবেলা ভোরে রান্না করে আমাকে খাওয়াই দেয়, তারপরে আমার সাথে আসে, আবার আম্মু চলে আসে ওখান থেকে হেঁটে, আবার বাসার কাজ, তো সবকিছু মিলাই দেখতাম আম্মু কষ্ট হচ্ছে। তখন আমি বলতাম আমি তো একাই যেতে পারি, তোমাকে যেতে হবে না। তা আম্মু বলতো না, তোমার যদি কোনো প্রবলেম হয়, হয়তো আমি বাইকে যেতে পারিনি কিন্তু আম্মুর ভালোবাসাটি নিয়ে কিন্তু সাথে সাথে যাচ্ছি। এভাবে করে আমার এক্সাম শেষ হলো। তো তারপরে আমি জেএসসিতে খুব ভালো রেজাল্ট করলাম, 4.68।
আচ্ছা, প্রায় হচ্ছে প্লাসের কাছাকাছি।
হ্যাঁ, আমি কিন্তু কখনো প্রাইভেটও পড়িনি,
ফ্যামিলির
সাপোর্ট কোনো প্রাইভেট ছিল না, আমার ক্লাসমেটরা কিন্তু খুব প্রাইভেট পড়তো।
তোর বাবা মা তো আপনাদেরকে অনেক ভালোবাসতো, যেটা সব ফ্যামিলিতে হয়তো বাবা মা খেয়াল করতে পারেন না সন্তানদেরকে ওইভাবে, হয়তো অভাবের কারণেই হোক বা যে কোনো কারণে, অনেক অনেক ফ্যামিলি কিন্তু আছে আমাদের আশেপাশে পরিচিত যে সন্তান যেভাবে ইচ্ছা সেভাবে বাড়ছে, যেভাবে ইচ্ছা সেভাবে না খেয়ে স্কুলে যাচ্ছে, আবার ফিরছে, ঘুমিয়ে পড়ছে। ফ্যামিলি থেকে কিন্তু শুরু হয় একটা সন্তানের ভবিষ্যৎ জীবনটা কিরকম হবে, ফ্যামিলির প্রপার গাইডলাইনটা পেলেই একটা মানুষ সেভাবেই বেড়ে ওঠে, একটা সুন্দর একটা ভবিষ্যতের দিকে আগায়, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যামিলির জন্য। হ্যাঁ, তারপর
তারপর আমার রেজাল্ট বের হওয়ার পরে দেখলাম বাসার সবাই অনেক খুশি, বিশেষ করে আমার মা, আমার আমার মেজো বোনটা তো তখন এসএসসি কমপ্লিট করছে কিন্তু ওর রেজাল্ট খুব ভালো ছিল না, তো সেই তুলনায় আমি রেজাল্ট করছি খুব ভালো, এর জন্য খুবই খুশি সবাই, অনেক খুশি। আমার মা খুবই আমাকে জড়াই ধরে খুব কান্না করছে যেদিন আমার রেজাল্টটা বের হয়, খুব ওটা ছিল আমার আনন্দের কান্না। আমার বাবা অনেক খুশি ছিলেন। তো আমি আবার ক্লাস 9-এ ভর্তি হই, তো আমার ছোট বোনটাও কিন্তু তখন বেশ বড় হয়ে গেছে, ও স্কুলে কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে, তখন বাবার প্রতি আরো প্রেশার পড়ে যায়। তখন আমরা দেখলাম, ফলো করলাম, ছোট মোটো মেধা না অনেক ভালো, ও খুব সহজেই স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে, খুব ভালো রেজাল্ট। আমার আমার মা বললো যে আমার এই মেয়েটার পিছনে মনে হয় আমার 1 টাকাও লাগবে না পড়াশোনা করাতে, আমার মা এটা সবসময় বলতো। তো এভাবে আমি ক্লাস 10-এ ওঠার পরে আমার নিজের বোন তখন অলরেডি ইন্টার কমপ্লিট করেছিল, আমি তখন ক্লাস 10-এ, আমি আমার এসএসসি এক্সামও চলে আসলো, ওভাবে হেঁটে হেঁটে অর্ধেকটা যেতাম, আম্মু যেত, তখন আমার ছোট বোনও ক্লাস 5-6 উঠে গেছে। তো ওর এই যে ক্লাস 5-6 ওঠা, ক্লাস 1 থেকেই ওর রোল থাকতো 1-2, আর ইংরেজিতেও ছোটবেলা থেকে খুব এক্সপার্ট ছিলেন। ও আরো কি করতো, ক্লাস 6-7 উঠে ও আরো নিজে টিউশনি করাতো। ও
6-7 থেকে?
হ্যাঁ, ওর কাছে অটোমেটিক চলে আসতো সবাই যে তুমি পড়াবা, আমার বাচ্চাটাকে একটু পড়াও। আর ওই ছোটবেলা থেকে ও গান করতো, তো যদিও ওটা কোনো প্রফেশনাল গান গায়নি, জাস্ট ও নিজে নিজে গাইতো, কিন্তু আশেপাশে মানুষগুলো ফিল করতো যে ওর বয়স অনেক সুন্দর। তারপর আমি এসএসসি কমপ্লিট করে ফেললাম, শেষ আমি ঢাকা চলে আসলাম। ও এর মধ্যে কিন্তু আমার ভাইয়াও বিয়ে করে ফেলেছে।
আচ্ছা, বিয়েটা কি নিজে ডিসিশন নিয়ে করলেন?
না, মা পছন্দ করেছে, তারপর আমার বাবাকে বলাতে আমার বাবা করে
আচ্ছা
দিয়েছে। তো আমার ভাইয়া বিয়ের পরেও 1-1.5 মাস ওয়াইফ নিয়ে ভাবিকে নিয়ে বাড়ি দিয়েছিল। তো তারপর নিজের ইচ্ছাকৃত ভাবি বলে আমি ঢাকায় শিফট করি, মাঝখানে আমার ভাইয়া ভাবিকে নিয়ে ঢাকায় চলে আসে। তো ফাইনালি তখন আমার ভাইয়া ঢাকায় শিফট করে ফেলছে, আমি এসএসসি কমপ্লিট করার পর আমি ঢাকায় বেড়াতে আসি। আমার প্রায় 3 মাস টাইম হাতে, রেজাল্ট বের হবে, তারপর তো আবার ভর্তি হওয়ার প্রিপারেশন। ঢাকায় আসার কিছুদিন থাকি, কিছুদিন থাকার পরে খুব ভোরে একটা ফোন আসে, আমার ভাইয়া খুব কাঁদতে শুরু করলো। তখন আমার ভাবি বলল যে কি ব্যাপার, কাঁদছো কেন? খুব ভোরে, তা আমি অন্য রুমে ছিলাম, আমিও আসি। তো আমার ভাইয়া বলে বাবা স্ট্রোক করেছে।
স্ট্রোক করেছে?
হ্যাঁ, স্ট্রোক করে।
মানে ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম মানুষ, এতগুলো ছেলেমেয়ের পড়াশোনার খরচ, খাবারের যোগানটা ঠিক মতো নাই, যার হাতেই সবকিছু চলছিল, তিনি স্ট্রোক করেছেন।
অল সাইড দিয়ে মেনটেন করতো। তো ভাইয়ার সাথে সাথে ওনাদের ডক্টরের কাছে নেওয়া হয়, আমার বাবার একটা সাইডে প্রবলেম হয়ে যায়, একদমই বলেছে তাকে বেড রেস্ট, সে আর কখনো আগের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না, ইভেন তার মাথায় কোনো টেনশন, আর সে এখন বাচ্চা টাইপের হয়ে যাবে, তার ব্রেন সেটা নেই যে রেসপন্সিবিলিটি নিয়ে ছেলে, সে এখন টোটালি তার ভিতরে যে তার যে হ্যাবিট গুলো পাবেন সেটা সম্পূর্ণ একটা বেবিদের হ্যাবিট পাবেন।
এবং সেরকমই হয়েছিল?
সেরকমই হয়েছে।
আচ্ছা,
ওই বাবার এক্সিডেন্টটা আমাকে খুব কেন যেন হার্ট টাচ করে ফেলে। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি একটা অ্যাডভোকেট প্রফেশনে যাব, তখন ওইটা ভেঙে পড়ে যায় যে না, আমার তো পড়াশোনা হয়তো হবে না, কারণ মেজাপু তখন অলরেডি বিয়ে করতে হয়েছে, বড়পুর বিয়ে হয়ে গেছে, ভালো আছে, ছোট বোনটা ও তো ছোট, ও তো এত টেনশন চিন্তা এসব কিছু বোঝে না, ওর মতো বিন্দাস পড়াশোনা করছে, মজা করছে। এই তো ফাইনালি আমার রেজাল্ট বের হলো, আমি এসএসসি তে ভালো রেজাল্ট করলাম, কিন্তু আমার মাথায় আর ওই সেই এসএসসি তে যে খুশি হয়েছে রেজাল্টটা পেয়ে, তার থেকে দ্বিগুণ খুশি হয়েছিলাম আমি সেই 8-এর রেজাল্টটা শুনে। তো আমি তখন জবের জন্য ট্রাই করতে শুরু করি, ওই যে ঢাকায় আমি আবার ব্যাক করি, বাবার অসুস্থ কথা শুনে চলে যাই, আবার ব্যাক করি। বাবা এসে করার কিছু দিন পরে আমার মেজো বোন সে জবের জন্য ট্রাই করে সে ঢাকা চলে আসে।
আচ্ছা,
আপু একটা জব নেই, ট্রাই করতে করতে আমার একটা জব হয়, হসপিটালে একটা জব হয়, 5,000 টাকা স্যালারি, তারপর আমি অনেক খুশি, জব ইনভলভ হই ফার্স্ট টাইম।
থাকছেন কি ভাইয়ের কাছে?
না, ভাইয়ের কাছে ছিলাম না, তখন ভাইয়ের কাছ থেকে চলে গেলাম, কারণ হসপিটালটা আমার বাড্ডাতে ছিল, ওখানে শিফট করে বাড্ডাতেই থাকি। তো বাড্ডাতে আমি মেয়েদের সাথে থাকি, মেয়েদের সাথে থাকার আগে আমার বেস্ট ফ্রেন্ড ওর বাসায় থাকি, ওর বাসায় থাকি, আমি অনেক সাপোর্ট পাই ওর, যার কথা না বললেই নয়, ছোটবেলা ফ্রেন্ড ছিল না, ঢাকায় এসে পরিচয়। ও আমার এত ভালো একটা ফ্রেন্ড, ওর বাসায় থাকি এবং যতদিন থাকি ও আমার কাছ থেকে থাকা খাওয়ার ব্যাপারে কোনো টাকা নেই।
বাবা মার আপত্তি ছিল না আপনি থাকছেন একটা বান্ধবীর বাসায়? কি
না, হ্যাঁ এটা খোঁজ খবর নিত, আর আমার আপুও বাড্ডা থাকতো কিন্তু ডিস্টেন্স। তো তারপরে আমার ওই ফ্রেন্ডের বাসায় আছি, থাকছি খাচ্ছি, ওই সময় তো ওইভাবে টাকা আমার দিতে হচ্ছে না, যেহেতু আমাকে অনেক বেশি সাপোর্ট করছে, হেল্প বলবো না, অনেক সাপোর্ট করছে। আমি যে 5,000 টাকা স্যালারি পাচ্ছি ওটা থেকে বাড়িতে আসলে দিতাম, মা নিতে চাইতো না, তারপরে দিতাম মেন্টালি সাপোর্টের জন্য, যাতে মা বুঝতে পারে যে আর মেয়েরা কষ্ট করছে না, ওরা এখন টাকা উপার্জন করছে, মা যাতে এটা ফিল করে।
এটা বাবা মাকে কিন্তু অনেক বড় সাপোর্ট দেওয়া, হয়তো ওই টাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, হয়তো ইম্পর্টেন্ট কিন্তু ছেলেমেয়ের কাছ থেকে পেলে জিনিসটা কিন্তু অনেক হ্যাপিনেস এর কারণ হয়। আবার বাবাও তখন উপার্জন করার মতো অবস্থায় নেই, যাই হোক আপনি অনেক ভালো একটা কাজ করেছিলেন, নিজের খরচটা রেখে বাবা মাকে দিতেন। হ্যাঁ, তারপরে
তারপরে আমার ছোট বোন তখন ক্লাস 8-এ উঠে যায়, ওর এক্সাম, ও খুব মেধা যেহেতু ভালো, ওর পড়তে আমাদের কেয়ার লিস্টটা অনেক বেশি বেড়ে গেল। মাকে একটা কথাই বলতাম, মা কখনো যেন বুঝতে না পারে ওর বাবা অসুস্থ, ওর বাবার কাছ থেকে ও সাপোর্টটা পাচ্ছে না। আমরা সবসময় বলতাম ঢাকায় বসে ফোন দিয়ে, শোনো তুমি কোনো চিন্তা করবে না, তুমি তোমার পড়াশোনা নিয়ে এগিয়ে যাও, তুমি যত দূর যেতে চাও তোমার পিছনে তোমার বোনরা আছে, দূরে থাকতাম তো ওরকম ফিল করতে পারতাম না, যখন বাড়িতে হঠাৎ করে যেতাম তখন দেখতাম, তখন খুব বেশি খুশি হতাম। মাকে বলতাম, দেখো মা ও কত তাড়াতাড়ি কত সুন্দর করে সবকিছু মেনটেন করতে পারে। তো আমি এভাবে 1 বছর চলে যাওয়া জব করছি, ফাইনালি ঈদ চলে আসে, ঈদের ছুটিতে আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমার কাজিনের মাধ্যমে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়।
কিভাবে সেটা?
আমার কাজিনের ফেসবুক ফ্রেন্ড ছিল মেবি, তো আমাকে বলছিল এসে যে তুমি বিস্কি এই নাম্বারটা নাও, নিয়ে এই ছেলেটার সাথে, ছেলেটা আমাকে বকেছে আবার আইডিটাও নিয়ে গেছে ট্যাগ করে, তুমি আসলে এই ছেলেটাকে একটা যাই হোক ওকে বকা দিবা। আমি বলছি মানে আপনার কাজিনের আইডি হ্যাক করে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, নাম্বারটা নিয়ে আমি সত্যি মজার মাধ্যমে হোক ফানের মধ্যেই নাম্বারটা নিয়ে, তো আমি নাম্বারটা নিয়ে আমি সত্যি সত্যি একটা ফোন দিই।
না আপনি তো ওকে একটু রাগ করে দিবেন, তাই তো? কিন্তু একটা ব্যাপারই তো এসে যদি বলে ফেলি, সেটা হচ্ছে যে এই যে এটা পার্সোনাল অ্যাকাউন্ট হ্যাক করা, মেইল আইডি হোক বা ফেসবুক আইডি হোক, এটার এগেনস্ট ভিকটিম যদি ইনিশিয়েটিভ নেয়, যে কাজটা করবে সে কিন্তু ভয়াবহ বিপদে পড়ে যেতে পারে। এখন কিন্তু সময় অন্যরকম, সো বি কেয়ারফুল অল হ্যাকার্স, এন্ড যারা আছেন এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত একটু সাবধান।
কিভাবে যাতে সে বুঝতে না পারে আমি তাকে চিনি আগে থেকে, বা আমি কারোর রেফারেন্স তার সাথে কথা বলছি। তো উনি বলছিল যে সরি আপনি কাকে ফোন করেছেন, তো আমি বলছিলাম ভাইয়া মজা করো না, তুমি বাসায় আসো আমি তোমার জন্য ওয়েট করছি। তো উনি বলল যে দেখো তোমার কণ্ঠটা অনেক পিচ্ছি, মনে হচ্ছে রং নাম্বারই চলে আসছে, তুমি আর একবার ট্রাই করো। তা আমি বললাম ঠিক আছে আমি দেখছি, এটা বলে আমি পরে আমি আবার ব্যাক করি। তো আমি 2 মিনিট পরে তাকে আবার ফোন দিয়ে বললাম আচ্ছা ভাই সরি আসলে নাম্বারটা ভুল হয়েছে, ঠিক আছে রাখি নেক্সট আর ফোন যাবে না। তা আমি তখন কেটে দিই আর সেও কেটে দেয়। এখন ওয়েট করতেছিলাম সে আমাকে ফোন দিল, একদিন চলে যায় দেখি ফোন টোন আসে না। তো আমার কাজিনটা আবার আসে, এসে বলে কি ব্যাপারে তোকে ফোন দিয়েছিলে? আমি বলি ভাই ফোন দিয়েছিলাম কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। তো বলো ঠিক আছে ভাই। আমার কাজিন চলে গেল, সেই একদিন চলে গেল, পরের দিন দুপুরের দিকে আমার একটা ফোন তার নম্বর থেকে। তা আমি কেন যেন ফোনটা ধরার আগে ভাবছিলাম হয়তো এলটাই হবে, রিসিভ করে কথা বললাম দেখি না তারই বয়স। সে বলছে কেমন আছো? তার বলছে হ্যাঁ ভালো। তো হঠাৎ করে বলতেছে তুমি কোথায় কি করো, মানে কোথায় থাকো? আমি বুঝতে পেরেছি এটা রং নাম্বার, তো তোমার নিজের অ্যাড্রেসটা এখন দাও আর তোমার বয়স। সে বারবারই বলতে শুরু করছিল তোমার বয়সটা কিন্তু অনেক পিচ্ছিদের মতো, তুমি কি অনেক ছোট? আমি বলতাম যে না আমি অনেক ছোট না, আমি অনেক বড়, বাট আমার বয়সটা এরকম।
তখন বয়স কত ছিল আপনার?
আমি তখন এসএসসি কমপ্লিট করে ফেললাম।
আচ্ছা, মানে হ্যাঁ
হ্যাঁ, ওই যে ভর্তি তো আর হই নাই,
14 থেকে 15 ছিল।
হ্যাঁ, এর মধ্যে তো তারপর
এর মধ্যে তো একটু মানে ভালো লাগার ফিলিংস গুলো একটু বেশি কাজ করে এই সময়টাতে, যে আপনার মধ্যে সেটা অ্যাক্টিভ ছিল।
হ্যাঁ, ভালো লাগে তাহলে কাজ করতে
ফোন দিলে, সেটা একটা নরমাল ন্যাচারাল হিউম্যান নেচার।
তো আমি বললাম যে আমি আমার সব মিথ্যা বললাম, এখানে বাসা বানি করি এটা করি সেটা করি সবকিছু বললাম, কিন্তু আমি যে ঢাকায় থাকি জব করি সেটা বললাম।
আচ্ছা,
তো এভাবে 2 দিন কথা বলছি, প্রেম প্রেম জানি না কি, ওটা ভালো লাগতো কথা বলতে, আমি তো বাড়িতে তখন ছুটিতে। তো আমার 2 দিন কথা বলার পরে আমার কাছে মনে হলো যে আমি আসলে বলে দেই তাকে।
পরে বলে দিয়েছেন?
হ্যাঁ বলে দিয়েছি।
তারপর ওর রিঅ্যাকশনটা কি ছিল?
ও বলছিল আমি এটা রেসপেক্ট করি নি আসলে তোমার কাছে, এটা বলে ফোনটা রেখে দেয়। আর আমি ফোনটা রাখার আগে বলেছিলাম এখন যদি আপনি ব্যক্তিগত ভাবে আমার সাথে পরিচয় হয়ে কথা বলতে চান তাহলে আপনি কথা বলতে পারেন। তো 2 দিন চলে যায়, আমি 2 দিন থেকে আমি ঈদের ছুটি শেষ আমি ঢাকা ব্যাক করি, আর আমি অলরেডি তার নাম্বারটা ডিলিট করে দিয়েছি। কিন্তু তার ফোনে কেন যেন মানে তার কাছ থেকে ফোনে রেসপেক্ট করতাম, যে দেখা যাক আমার ফোনে রিসিভ হয়ে নাম্বার চলে আসে তাহলে ভাববো হ্যাঁ আমার আইডিয়াটাই ঠিক, সে আমাকে পছন্দ করে। তো আমি ঢাকায় আসার পরে অফিসে জয়েন করি, তখন সে আমাকে আবার একটা ফোন দেয়।
ওকে, 2 দিন ফোনে কথা বলেই যে পছন্দের ব্যাপারটা, এটা কিন্তু খুব ব্যাপক একটা ভাইরাল থিং। এখন ফোনে কথা বলার পরেই একটা ভালো লাগার সৃষ্টি হয়, একটা ডিপ রিলেশনশিপে মানুষ চলে যায়, এটা কিন্তু অনেকের লাইফেই হয়। মোস্ট অফ দ্য টাইম এই ব্যাপারটা কিন্তু নেগেটিভিটির একটা সূত্রপাত হয়। ওকে, তো বৃষ্টির ক্ষেত্রে কি হলো?
তারপর ভাই আমি বললাম, আমি তখন অফিস আওয়ার্সে ছিলাম না, আমি বলছি ঠিক আছে আমি বাসায় যাই আমি আপনাকে ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পরে আমি বলি হ্যাঁ বলেন আপনি কি বলতে চাইছিলেন। তো উনি প্রথম ওনার কনভারসেশনটা এরকম, আমার তোমাকে ভালো লাগে।
আচ্ছা,
আমি এই 2টা দিন গ্যাপ রেখেছিলাম এর জন্য যে আমি তোমাকে আসলে সত্যিকারের অর্থে তোমাকে কোনো জায়গা দিয়ে ফেলছি কিনা আমার ভিতরে, যদি তোমাকে মিস করে খারাপ লাগে তাহলে হয়তো ভাববো সত্যি অনেকটা জায়গা দিয়ে ফেলেছি।
ওকে, খুবই রোমান্টিক একটা কথা, কিন্তু যে কথাটা আমি একটু আগে বললাম, না দেখে ভালো লাগা, কিন্তু সেটার উপর ডিপেন্ড করে একেবারে ফাইনাল ডিসিশন নিয়ে ফেলাটা উচিত কিনা,
আমি
কারণ
একটু
হয়তো
টাইম
যখন দেখা
নিয়েছি।
হবে তখন হয়তো এরকম নাও থাকতে পারে, তখন কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। ম্যাক্সিমাম টাইমে কিন্তু এরকম হয়, আমার অনেক সময় হয় না, এটা যে ক্ষেত্রে হয় না সেগুলো তো অফকোর্স লাকি একটা ফ্যাক্ট, কিন্তু আপনার ক্ষেত্রে কি হলো দেখি। হ্যাঁ, দেখা হলো কবে তারপরে?
তারপরে আমি খুব বেশি আমিও টাইম নেইনি, যেহেতু আমার ভালো লাগে এটা কাজ করতে ছিল, কেন জানি না।
মানে ও কি আপনাকে প্রপোজ করে বসতো?
প্রপোজ হ্যাঁ ওই দিন করে ফেলেছে।
আচ্ছা,
প্রথমেই তো কনভারসেশনটা এরকম যে আমার তোমাকে ভালো লাগে,
ওকে।
আর তার থেকে বড় কথা হচ্ছে তাকে আমার একটা ভালো লাগার একটা সাইট আছে যেটা আমি আসলে অলওয়েজ মিস করতাম, সে অ্যাডভোকেট ছিল,
আচ্ছা,
যেটা আমি ছোটবেলা থেকে বলতাম আমি উইক, আমি হতে চাই এটা।
তাহলে তো বয়সের পার্থক্যটা বেশ অনেক
অ্যাডভোকেট ছিলেন, হ্যাঁ অ্যাডভোকেট লাইনে অনার্স করতেছিলেন,
পড়াশোনা
পড়াশোনা করতেছিলেন,
ওকে,
যেটা আমার খুবই ভালো লাগে। তো আমি তাকে অলরেডি তখন তার সাথে রিলেশনটা হয়ে যায়, কথাটা ছিল এরকম, সে আমাকে বলছিল যে আমি তোমাকে লাভ ইউ বলবো না, তুমি আমাকে লাভ ইউ বলবা, কারণ আমি চাই আমাকে আমার ভালো লাগে মানুষটা আমাকে আগে লাভ ইউ বলুক। তা আমি তাকে ফার্স্ট টাইম লাভ ইউ বলি,
বললেন আপনি
ফাইনালি বলে ফেলাম।
এটার জন্য কি ধরনের প্রিপারেশন নিতে হয়েছে?
কোনো প্রিপারেশন ছিল না, আমি হঠাৎ করে ফোন দিয়ে বসছিলাম, সে হ্যালো বলার সুযোগটাও দেয়নি, সে ফোন ধরছে আমাকে লাভ ইউ। অনেকক্ষণ চুপ করেছিল, তারপর বলছিল কি বলছেন আমি তো শুনতে পাইনি। তো তখন আমি বলছিলাম যে না আসলে ভালো কিছু একবারে বলতে হয়, তো তখন বলছিল ঠিক আছে এবার আর একবার বলবো, তখন আমি আর একবার বললাম, তখন সে বললো লাভ ইউ।
সুপার, প্রেমের একটা সূত্রপাত দেখলাম, একটা লাভলি স্টোরি, লাভলি একটা জীবনের গল্পের দিকে আমরা আগাচ্ছি। বৃষ্টি রয়েছে এখানে, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। একটা ব্যাপার একটু মেনশন করি, আপনি যদি এখানে এসে আপনার জীবনের গল্পটা বলতে চান প্লিজ আপনি ফোন করুন 09-613-892-892 এই নম্বরে। আবার বলছি 09-613-892-892, এখানে ফোন করুন, ফোন করে কিছু নির্দেশনা আছে আপনার জন্য, সেভাবে আপনার গল্পটা রেকর্ড করে ফেলুন, তারপরে আমরাই আপনার সাথে যোগাযোগ করব। আর আপনি চাইলে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন আমার সাথে, আমি সেখানে সরাসরি আপনার সাথে কানেক্টেড থাকবো। অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/setu.abcradio, পেজটি আরজে সেতু নামে আছে, লাইক দিয়ে সাথেই থেকে যান। ছোট একটা বিরতি নিচ্ছি, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিব, ফিরছি ঠিক 4 মিনিট পরে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর জি সেতু আছে আপনার সাথে এবং এবিসি রেডিও 89.2 FM আপনি শুনছেন, এবং এই অনুষ্ঠানে আপনার জীবনের গল্পটি আপনি এসে বলুন, এটা আমরা মনে প্রাণে চাই, কারণ প্রত্যেকটা জীবনে এক একটা গল্প, আর জীবন কল্পনার চেয়েও বেশি কিছু, যেটা কিনা আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন। সো আমার অনুরোধ থাকবে আপনার কাছে, আজকের গল্পটি শেষ পর্যন্ত আপনি শুনবেন, এবং যে নম্বরটিতে ফোন করলে আপনি এখানে আসতে পারবেন সেটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন, আপনি চাইলে লিখেও রাখতে পারেন, নম্বরটি হচ্ছে 09-613-892-892। নম্বরটি আবার বলছি 09-613-892-892, এখানে ফোন করবেন, আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে যোগাযোগ করবে। এছাড়া ফেসবুকে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারেন, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio, পেজটি আরজে সেতু নামে আছে। চলে যাচ্ছে আজকে অতিথির কাছে, বৃষ্টি আছে, বৃষ্টির জীবনে গল্প শুনছি। প্রথমের দিকে, প্রথম অংশে বেসিক্যালি আমরা দুঃখটাকেই প্রাধান্য পেয়েছি ওর গল্পের, এখন আমরা হ্যাপি একটা ব্যাপারের দিকে আগাচ্ছি। ও যখন ফ্যামিলিতে ওর ইফোর্ট দিতে হচ্ছে এবং সবকিছু মিলে একটা এলোমেলো পরিস্থিতি, তখন ওর জীবনে একটা প্রেম আসলো এবং প্রেমটা ওকে বেশ হ্যাপি করে তুললো। সেখানে আমরা বিরতি নিয়েছিলাম, ও লাস্টে শেষ করলো কি কথাটা দিয়ে?
লাভ ইউ,
লাভ ইউ, ওকে, এটা বলেছিল। এবং তার পরবর্তীতে কি হলো?
তারপরে তো তখন তো আমরা কেউ কাউকে দেখি নাই, ইভেন পিকচার না।
হ্যাঁ, তখন ফেসবুকের কি ব্যবস্থা ছিল?
ব্যবস্থা ছিল, আমার হাতেও অ্যান্ড্রয়েড ছিল না, আর যদি ওটার প্রতি আমাদের আকর্ষণটা একটু কমে ছিল, আমরা ফাইনালি দেখা করবো একদম ব্যস্ত, এটাই ছিল আমাদের।
এটা খুব একটা অন্যরকম ব্যাপার, রাইট?
তারপরে আমরা ডিসিশন নিলাম আমরা রিসেন্টলি দেখা করবো।
ও ঢাকাতে ছিল?
হ্যাঁ ও ঢাকাতেই ছিল, ও ঢাকাতে যাত্রা বাড়িতে ছিল, ও পড়াশোনা করে আর আমিও যেহেতু জব করছি পড়াশোনা করি না, সেটা ও জানে, ফাইনালি দেখা হলো। তো দেখার কনভারসেশন গুলো এরকম ছিল, তুমি কি ড্রেস পরবা, আমি কি ড্রেস পরবো,
মানে এগুলো তো দেখা করতে আসার আগে
আগে আগে হ্যাঁ আগে ছিল। আমার আবার কি ভাইয়া দেখার আগে না একটা ভয় কাজ করতো ভিতরে, ভয়টা ছিল এরকম, আমার আমি ফেলে গেছি, আমার আসলে একটা টাইফয়েড হয়েছিল তখন আমি গ্রামে ছিলাম, ছোট ছিলাম, টাইফয়েড হওয়ার পরে আমার প্রবলেম হয়, আমার স্কিন প্রবলেম হয়,
মানে টাইফয়েড থেকে স্কিন ডিজিজ, হ্যাঁ
টাইফয়েড থেকে স্কিন ডিজিজ হয়ে যায়। আমার কোন শীত মৌসুম না বা কোন গরম মৌসুম পার্মানেন্টলি হয়ে গেল, ইভেন ডক্টর ওই ছোটবেলায় অনেক কন্ডিশন দিল আব্বা মুখে, এভাবে ওর এই সব মেনটেন করে।
কিন্তু এটার কি কোনো প্রপার কিউরমেন্ট নেই যেটা সেরে যাবে?
তখন ডক্টর বলেছিল হ্যাঁ কমবে হয়তো আস্তে আস্তে, লং ট্রিটমেন্ট।
ওকে আচ্ছা,
বাবা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছে আমাকে নিয়ে, কিন্তু কিছুদিন ওষুধ খাওয়াইতো, পরে থাকার জন্য আর খাওয়াইতে পারতো না। একটা সময় বলতাম আমি ডক্টর কাছে যাবো না, কারণ লং ট্রিটমেন্ট তো হচ্ছে না, ওর সাথে ভাওটা নষ্ট করে লাভ নেই।
আচ্ছা, তো এটা একটা ভয় কাজ করতো না?
হ্যাঁ এটা ভয় কাজ করতো,
যার সাথে দেখা করতে যাচ্ছেন
দেখে একসাথে ছুটি না করে যদি আমাকে রিজেক্ট করে দেয়। আমি কিন্তু ওই মুহূর্তকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, অল্প সময় খুশি হয়েছি।
এই ব্যাপারটা আপনি আগে থেকেও জানার নাই?
না, ক্লাসে ওরকম একা একা থাকতাম, হয়তো কেউ আমার সাথে মিশবে না, কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে খুব বেশি মিশতাম না, আর এরা তো স্বাভাবিক, আমি তো স্বাভাবিক সুস্থ না, সেটাই মনে হতো।
তো একটা মানুষকে যখন পেলেন তাকে আগে থেকেই হারানোর পদ্ধতিটা আপনি নিজেই অবলম্বন করলেন না, মানে এমন হতে পারে যে ব্যাপারে শুনে হয়তো কোনো কোনোভাবেই আর রিলেশনশিপ আর গেল না, যা তারপরে দেখা হলো এবং তারপর
দেখা হলো ভাইয়া, ও দেখা হলো খুব ভালো, আমার ওকে ভালো লাগলো আর ও আমাকে অনেক ভালো লাগছে। কিন্তু নিজের থেকে ওর কোন প্রশ্ন ছিল না, আমরা ফাইনাল দেখা করে যার যার মতো বাসে চলে গেলাম, কোনো প্রশ্ন করেনি। আমিও এরপর তো অনেক বেশ কয়েকবার দেখা হয়েছে, প্রতি ফ্রাইডে আমাদের দেখা হতো, কিন্তু কখনো এই প্রশ্ন গুলো আসলে আসতোই না। প্রথম প্রথম না নিজেকে একটু হাইড করার চেষ্টা করতাম ওর কাছে গেলে, যাতে প্রবলেমটা না দেখে, হারানোর ভয়টা এত বেশি ভালোবাসি। তো ও নিজে নিজেই আমার হাতটা ধরতো, রাস্তাটা ক্রস করার সময় নিজেই হাতটা ধরতো, আমি হাতটা নিয়ে যেতাম, তখন আরো ভালোবাসাটা করতে পেরে যায় এত বেশি বেড়ে যায়। তো ওকে ছাড়া যে আমি আর লাইফে ওকে অ্যাকসেপ্ট করবো, ভালো থাকতে পারবো, এটা মাথায় কখনোই আসে না। এভাবেই জব করছি চলছে, আমার ছোট বোনটাও তো বড় হয়ে গেছে অলরেডি, আমার মেয়ে জব জব করছে, যার যার মতো সেটেল। আমার ছোট বোন মাঝে মাঝে ফোন দিত, তখন ওর সাথে দেখা হতো, পাশে থাকতো, ও কথা বলতো, আমার ছোট বোনকে শালি বলে ডাকতো। তো আমার বাসার নাম্বারটা নিয়ে নিল যে তোমার ছোট বোনের সাথে কথা, আমার ছোট বোনটা খুব সুইট করে কথা বলতো, তো ও প্রায় প্রায় আমার বোনের সাথে ফোন দিয়ে কথা বলতো। এই কথাগুলো কখন বেশি বলতো, আমার সাথে যখন একটু ঝগড়া হতো তখন ও কথা বলতো। আরেকটা ব্যাপার বলি ভাইয়া, ওর মুখের ভাষাগুলো অনেক খারাপ ছিল, যেমন রাগ উঠলে উল্টা পাল্টা খুব বিচ্ছিরি ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতো। আমি আগেও বলছি আমার ফ্যামিলি থেকে অবাকই আমি দেখেছি, কখনো বকা জকা মার তো দূরের কথা, বকা জকাটাও আসেনি। বেশ কিছুদিন রিলেশনটা ভালো ছিল, তারপরে ছোট্ট ছোট বিষয় নিয়ে খুব ল্যাঙ্গুয়েজ খারাপ করে আমাকে বকতো।
বেশ কিছুদিন, কতদিন রিলেশনশিপটা ভালো
ছিল? 2-3 মাস মেবি হবে, 2-3 মাস। তো ও কখনো ভাইয়া রেস্টুরেন্টে উঠতো না, আমি ওকে জোর করতাম অনেক সময় চলো রেস্টুরেন্টে বসি, না রেস্টুরেন্টে আমি খাই না, ভালো লাগে না। এভাবে প্রায় একটা বছর রিলেশনে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ ফার্স্ট টাইম যখন এইভাবে বকাগুলো আমাকে শুরু করে, আমি শুধু চোখ থেকে অজস্র পানি ঝরতো, আমার অজস্র জল ঝরতো, আর আওয়াজ করে কাঁদতে পারতাম না। একদিন আওয়াজ করে কাঁদছি যে তুমি আমাকে কেন বকছো, ও আমাকে উল্টো আরো বকছে, তুমি কাঁদছো আমি বকছি তোমার ভালোর জন্য বকছি, তখন ওর ভয় আর আরো বকবে, সেই ভয়ে আমি শুধু চোখ থেকে পানি পড়তো, ওর বকাগুলো শুনতাম, ফোনটা রেখে হাওমাও করে কাঁদতাম, যে এটা তো আমি কখনো এক্সপেক্ট করিনি। অনেকক্ষণ কথা বলছে, তখন আবার ভুলে যেতাম সবকিছু, যে আর যাই হোক মানুষ সাথে আমার ভুলের জন্যই বকছে। বেসিক্যালি ভাই ভুলটা আমার কখনো ছিল না, ওর ছোট ছোট বিষয় নিয়ে বকতো, যেটা আমাকে বুঝাইলেই হতো।
মানে কি কি ধরনের ব্যাপার ছিল?
এই যে ব্যাপারটা ছিল এরকম, আমি কথা বলছি ওর সাথে, মাঝখানে একটা ফোন চলে আসে, কোনো পেশেন্ট হয়তো আমাকে ফোন দিতে পারে, আর নম্বরটা ফোন আসছে তুমি ফোনটা পাবে, ও আচ্ছা এখন আমার ফোনটা ইম্পর্টেন্ট না তোমার কাছে, বললেই পারে যে দেখো ফোনটা ধরো বা দেখো বা আমাকে কনফারেন্স করো এরকম কিছু। কি না ও আচ্ছা এটাই, তুমি এটা কেন বলছো ইম্পর্টেন্ট না? আমি তো তোমাকে বললাম আমি এখন একটা হসপিটালে জব করি, কোনো পেশেন্ট আমাকে ফোন দিতে পারে যেহেতু আমি হসপিটালে এখন নেই, সেক্ষেত্রেও আমাকে বলতো।
এই ব্যাপারগুলো কিন্তু খুব কমনলি ঘটছে চারপাশে, ছেলে মেয়ে যারা রিলেশনশিপে আছে ছেলের পক্ষ থেকেও এরকম কথা আসে, মেয়েটার পক্ষ থেকেও আসে যে ও এখন আমি কোথায় ইম্পর্টেন্ট না, মানে খুব লেইমেস্ট কিছু ব্যাপার। এগুলো রিলেশনশিপের ডিপনেসটাকেই নষ্ট করে দেয়, কারণ হচ্ছে যে অবশ্যই আপনি তার লাইফে ইম্পর্টেন্ট, আদারওয়াইজ তো আপনার সাথে রিলেশনশিপে জড়াতো না। রিলেশনশিপ একটা বড় জিনিস, সেটাকে সেভাবে রেসপেক্ট করতে পারাটাই হচ্ছে মোর ইম্পর্টেন্ট। ফিউচারটা ভেবেই তো রিলেশনশিপে জড়ায় মানুষ, সো ব্যাপারটাকে এইভাবে মানে নিচু করে দেওয়ার কোনো মানে হয় না যে এই যে কথাটা বৃষ্টি বললো ও ক্ষেত্রে কমপ্লেন গুলো আসতো, এটা মনটাকে নষ্ট করে দিত না? অনেক সময় মনটা ভেঙে যেত না যে কি ধরনের কথা, আমি
ভেঙে যেত, অনেকটা আপসেট থাকতাম যখন এই বকাগুলো আমার কাছে আসা শুরু করলো। তখন আমি কখনো ভাইয়া এমন সময় আছে আমি ভালো মুভমেন্ট কাকে বলে আমি শুরু করতে পারছি না, তো কখনো তো শুনি নাই ও কেন বললো। আমি কিছু কিছু তুলে ধরি কিছু কিছু পার্ট, যেমন আমি ওর সাথে হাঁটতাম, আমি কাউকে বলতাম দেখো না ওই মেয়েটাকে সুন্দর লাগছে না, ক্যাপেলটাকে সুন্দর লাগছে না, তখন ও একে নিয়েও রাখত, তোমার ক্যাপেল দেখার কি দরকার আছে, তুমি এটা কেন ফলো করছো? তো আমি বলতাম আর যো পেছনে রাখার কি আছে, আমি তো তোমাকে জাস্ট বললাম যে ক্যাপেলটা সুন্দর না দেখো, তো বলতো ও আচ্ছা, তার মানে আমি তোমার পাশে আছি এটা কোনো ভালো লাগার কিছু না। আমি চুপ করে থাকতাম, এই অল্প স্বল্প কথা বলে আমি চুপ করে থাকতাম, দেখে ও হয়তো কুল হবে, কিন্তু না ও হয়তো আমাকে রেখে চলে যেত ওইখানে মাঝপথে ছেড়ে আমাকে চলে যেত। একদিন না ওর ওর বন্ধুর বেবির বার্থডে ইনভাইট করেছে, তো আমাকে বলতেছে আমরা যাবো তুমি রেডি থাকো, আমি বললাম দেখো আমি তো বাসে উঠতে পারি না, আমি তো রিক্সা ছাড়া বাসে উঠতে পারি না, তো বল উত্তরা তো আর রিক্সা যাবে না, আমি বললাম হ্যাঁ তা তো ঠিক, তো বললো ঠিক আছে তুমি বাসে আমি তো আছি কষ্ট করে হলো তুমি প্রিপারেশন নাও। ফ্রাইডে না যে কোনো একটা দিন ছিল, আমি অফিস থেকে ছুটি নিয়েছি আমার মনে আছে, তো আমি রেডি হলাম বাসে উঠলাম, খুব সাহস নিয়ে বাসে উঠলাম যে আজকে আমি যাবো। ইভেন ওই দিনটা হয়তো কোনো একটা বিশেষ দিন ছিল, প্রচুর মানুষজনের আনাগোনা ছিল বাহিরে, রাস্তা প্রচুর জ্যাম ছিল, তো আমি ফাইনালি বাসে উঠলাম। তো উঠার পরে বাড্ডা থেকে আমি যখন সুভাষ শপিং মলটা পার হয়েছি ওখানে আমি বাসের মধ্যে কেঁদে দিলাম, ও আমার পিছনের সিটে বসা ছিল, আমি একটা মহিলার পাশে বসছিলাম কেঁদে দিলাম, তো বাসের মধ্যে মানুষগুলো আমার দিকে তাকিয়েছে, আমি কেঁদে দিছি, কান্নার কারণ হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুবই বমি চলে আসছিল, আমি নিতে পারছিলাম না, অস্থি ঘেমে টেমে অস্থি হয়ে
যাচ্ছে
একদমই নেই। ও কি করলো আমাকে বাস থেকে নামাইলো, ঠিক আছে চলো নামো, ওটা কিন্তু খুব রাগে, নামো চলো নামো নামো তুমি পারবা না, নেমে গেলাম, ওকে বললাম একটু পানি এনে দিবা, তো ও একটা দোকান থেকে পানি আনলো, পানি এনে বললো যে না পানি খাও, আমি বললাম ঠিক আছে একটু পরে খাই। আমার আইডিয়া ছিল যে আমি বাস উঠলে এভাবে খুব তাড়াতাড়ি আলাদা অসুস্থ হয়ে যায়, দুই পাঁচ মিনিট যদি একটু দাঁড়াই বাতাস ঠিক আছে আমি ঠিক হয়ে যাবো, তো আমি কিন্তু দাঁড়াচ্ছি, ও বসে আছে দাঁড়াও হাতে রাখো পানিটা খাবো, ও আমাকে হঠাৎ করে একটা থাপ্পড়, ওই থাপ্পড়টা আমার সবসময় আমি থাপ্পড়টা হ্যাঁ আমি খুবই মানে স্তব্ধ হয়ে গেলাম ওখানে, আরও যেহেতু শরীরের কন্ডিশন ভালো ছিল না আমি ওখানে অলরেডি পড়ে গেলাম।
আচ্ছা
তো ও আমাকে নিয়ে তখন আমার মেজো বোনের নাম্বার ওর কাছে ছিল, ও ফোন দেয় মেজো বোনকে, ফোন দিয়ে আমার মেজো বোনকে ডেকে আমাকে ওর কাছে দিয়ে যায়। এবার শুধু থাপ্পড়টায় আমি শুধু কষ্ট পাইনি, ওর হাতের নখে, আমি আগে বলেছি আমার স্কিন প্রবলেম, তো আমার হাতের নখে আমার গাল ছিঁড়ে যায়।
আচ্ছা মানে এতই সফট আপনার
স্কিন? হ্যাঁ আমার ইভেন কলমের পিন দিয়ে যদি খোঁচা দেয় ওখান থেকে রক্ত বের হয়ে যায়, তো ও আমাকে ওখান থেকে গাল দিয়ে রক্ত বের হচ্ছে ওটার সাথে দেখতে পাচ্ছিল, তো ও বুঝতে পারছে যে ওর হাতের কারণে এটা হয়েছে। তো আমার বোনের কাছে ও যাই হোক আমার মাথায় বিলিং দিয়ে তাকে বুঝাইয়া দিয়ে যায় আমাকে, আমি তো মোটামুটি সত্যি, তো আমি ওর সাথে তখন বলি আর কথা বলবো না, আমি রাগের মধ্যে ছিল আর কথা বলবো না, কিন্তু আমাকে কনভিন্স করে ফেলে সরি বলো, আর যত অন্যায় করুক না কেন সরি একটাই বলে।
আপনাকে কনভিন্স করাটা খুব সহজ ছিল? খুব সহজেই বলে যেতেন একেবারে,
একদম একবার সরি বললেই বুঝতাম না আমার নিজে ভুলটা তো স্বীকার করে।
এবং আপনার মতো মেয়েরা কিন্তু খুব সহজেই বিপদে পড়ে যায় যে কোনো সময়, কারণ কনভিন্স করে ফেলার মতো মানুষের কিন্তু অভাব আশেপাশে নেই, প্রচুর মানুষ ওর পেতে আছে আপনাদের মতো মেয়েদেরকে বিপদে ফেলার জন্য, সেটা ভালোবাসার ফাঁদ হোক আর যে কোনো ভাবেই হোক না কেন। আমি জানি না আপনি এই ধরনের কোনো ফাঁদে পড়েছেন কিনা বা আপনার পরবর্তী প্রেমের জীবনটা কেমন কেটেছে আমি জানি না প্রিয় শ্রোতা, এটা আমার সাথে সাথে আপনারাও জানতে পারবেন, কারণ আমি এখন পর্যন্ত যা শুনলাম আমার বয়ফ্রেন্ডের অ্যাটিটিউড ওর প্রতি সেগুলো শুনেই আমার এরকম একটা প্রশ্ন মনে যাচ্ছে। তারপরে কি করে?
তারপর আমার আপুকে যে ফোন দিল, ফোন দিয়ে আপুর সাথে আপুকে আপুকেই না আমাকে দিয়ে দিল।
আপু তো পাশাপাশি থাকে?
হুম, পাশাপাশি থাকে।
আচ্ছা,
দিয়ে দেওয়ার পরে তারপর আমি রাগ করেছিলাম, ফোন টোন দিই না, ও আমাকে জাস্ট ফোন দিয়ে সরি বলো তো আমি সবকিছু ভুলে যাই। এবং এটাও বললো যে তোমাকে থাপ্পড়টা মারার কারণে আমি নিজেকে শেষ করা, হয়তো অনেকেই ভাবছিল আমি তোমাকে জোর করে নিয়ে আসছি যার জন্য তুমি কান্দো।
এটা তার একটা মানে স্ট্র্যাটেজি ছিল,
আমি অনেক সময় প্রশ্ন করতাম তোমার ফোনে এত ওয়েটিং কেন, ও বলতো দেখো আমি তো আসলে খুব বেশি টাকা পয়সার মালিক না, আমার ফ্যামিলি একটা ছোটখাটো বিজনেস কিনবো তো তখন ওখানে টাইম দিতে হয়। মাঝে মাঝে আমাকে কনভিন্স করতে আবার ওয়েটিং এ, হ্যাঁ দেখতাম হ্যাঁ ওর কোনো হয়তো বন্ধু ফোন করেছে।
আচ্ছা, আর আপনি বলছিলেন যে পড়াশোনা করতে?
পড়াশোনা করতে পাশাপাশি বিজনেস এ ইনভলভ ছিলেন?
ছিল, আসলে ছিল।
হুম, ছিল।
সেটা দিয়ে আপনাকে বোঝাতো যে আমার বিজনেস এ আমি কনসেন্ট্রেশন
না। হ্যাঁ, ওখানে আমি তো টাইম দিতে পারি না, ফোনই আমাকে কথা বলতে হয়।
এবং আপনি তো বিশ্বাস করতেন?
হ্যাঁ, বিশ্বাস একদম খুব সহজে বিশ্বাস করতাম। তো তারপরে কিছুদিন যাওয়ার পরে আমার ফোনে হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন, কে বলছেন বলেন? কাকে ফোন করেছো? হ্যাঁ ফোন করেছি তোমাকে, খুব আপন করে কথা বলছি, মনে হচ্ছে সে আমার খুব পরিচিত কেউ। আমি বলছি আমি তো আপনাকে চিনি না। তো বললো চিনে নাও, যখন আমি ভার্সিটিতে আছি ঢাকায় থাকি। তো আমি বললাম যে ঢাকায় থাকেন আমার চেনা দরকার নেই, আমি আপনাকে চিনি না। কিন্তু ওই লোকটা আমাকে কন্টিনিউসলি খুব ফোন দিত, এত বেশি ফোন দিত আমার খুবই ডিস্টার্ব হতো। তো দেখা গেছে কি ওই লোকটা ফোন দিলে মাঝখানে ফোনটা মুন্ডার আসতো। তো আমি বেশ কিছুদিন পরে এটা লক্ষ্য করলাম যে ওই ছেলেটা আমাকে ফোন দিলে তার মধ্যে কেন ওর ফোন চলে আসে, এর আগেও দেয় না এর পরেও দেয় না, আর ওইটা নিয়ে আমার সাথে খুব ঝগড়া করে। আমি ওকে বলে দিলাম যে দেখো আমার এই নামে এইখানে পড়াশোনা করে এই লোকটা আমাকে ফোন দিচ্ছে, আমি না করছি তারপরও। তো বলে তুমি ব্ল্যাকলিস্ট করে দাও। তো আমি আর ব্ল্যাকলিস্ট করার পরে ওই একটা লোকও অন্য নাম্বার থেকে ফোন দেয়, আমি সেটা ওকে বলি, আর ও তখন ওইটা নিয়ে খুব ঝগড়া শুরু করে। তোমার পরিচিত কেউ হবে, তুমি হয়তো এই লোকটার সাথে রিলেশন করছো, এটা এখন রং নাম্বার বলছো আমার কাছে। আমি খুব মানে অবাক হতাম কথাগুলো শুনে, তুমি কি বলছো এগুলো, এই ছেলের সাথে আমার কেন রিলেশন হবে, আপনি তুমি চাইলে নাম্বারটা নাও। তখন আরো বকতো আমি কেন নাম্বার নিবো, হ্যাঁ আমি নিজে হয়ে তো আমি কেন নষ্ট করবো। হঠাৎ করে একদিন রাত 11টার সময় আমাকে ওই ছেলেটা ফোন দেয়, না এই ছেলেটা কিছুদিন পর আমাকে বলে দেয় যে আমি আসলে ঠিক আছে কিন্তু আমি মুন্নার ফ্রেন্ড।
মানে আপনার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে মুন্না, ওর ফ্রেন্ড হচ্ছে, তার মানে কি আপনার বয়ফ্রেন্ডের সাজানো নাটক ছিল এটা?
হ্যাঁ।
এটার কারণ কি যে আপনার সাথে কি ব্রেকআপ করে ফেলা?
হ্যাঁ, ও আমার সাথে।
ওকে,
একটু বলে দেয় ভাই, আমি যে 5,000 টাকা স্যালারি জব করছি ওর, ওকে আমি এই 5,000 টাকা খুব কভার করতাম, এমন মাস চলে গেছে আমি ওকে এই 5,000 টাকা 4,000 টাকা দিয়ে দিয়েছি।
আচ্ছা,
আমি ওর সমস্যা করতে শুনলে ওর ফোনে টাকা দিয়ে দিতাম। আমার ভিতরে এমনটা কাজ করতো, ও ভালো থাকুক, ওকে ভালো রাখি, ওর প্রবলেমে আছে, আমি যেহেতু জব করছি থাক না সমস্যা।
আমি আসলে এখানে না বলে পারছি না যে শুরুর দিকে বলছিলাম যে ম্যাক্সিমাম টাইমে ফোনে বা ফেসবুকে সোশ্যাল কমিউনিকেশনের যতগুলো ওয়ে রয়েছে সেগুলোর মাধ্যমে কোনো রিলেশনশিপে জড়ানো, এটা হয়তো খুব কপাল গুণে কারোর খুব ভালো হয়ে যায়, হয়তো ফাইনালি তারা লাইফ সেটেল করে ফেলেন, কিন্তু ম্যাক্সিমাম টাইমেই কিন্তু এটার একটা নেগেটিভিটি সবসময় সামনে চলে আসে, এটা আসতেই হবে। কারণ রিলেশনশিপ কখনো ভার্চুয়ালিটির উপর ডিপেন্ড করতে পারে না, রিলেশনশিপ ব্যাপারটাই হয়তো ভার্চুয়াল যেটা দেখা যায় না, যেটা অনুভূতির ব্যাপার, কিন্তু একটা মানুষকে দেখে তাকে ফিল না করে কিভাবে ফোনে কথা শুনে তার উপর সমস্ত কিছু দিয়ে দেয় ব্যাপারটা আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল, কারণ এই ব্যাপারগুলো অহরহ আমাদের আশেপাশে ঘটছে। বৃষ্টির সাথেও যেটা ঘটলো, বৃষ্টিকে তার লাইফ থেকে সরিয়ে দেওয়ার জন্য সে একটা নাটক বানালো, এবং তারপরে কি হবে সেটা খুব ইজিলি বোঝা যাচ্ছে, কিন্তু জানি না ব্যতিক্রম কি হয়েছে, কিন্তু খুব ক্রুশিয়াল একটা ব্যাপার হবে। বা যারা ভুক্তভোগী আছেন এই মুহূর্তে যারা শুনছেন তারা তো ফিল করতে পারবেন খুব ভালো করেই। আর শুধু এখানেই বৃষ্টির গল্প না, বৃষ্টির গল্প আরও অনেক কিছু আছে, যতটুকু সময় আমরা পাচ্ছি আমাদের হাতে, সো তার মধ্যে কিন্তু আরও অনেক কিছু আপনি পেয়ে যাবেন। ওর বড় কিন্তু একটু ট্র্যাজেডি রয়েছে লাইফে। ছোট একটা বিরতি এখন আমরা নিচ্ছি, বৃষ্টি রয়েছে আমাদের সাথে এবং আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্ট সেল 8920। 5 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, কেউ কোথাও যাবেন না, 5 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better. Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আরজি সেতু আছে আপনার সাথে এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম। বৃষ্টি রয়েছে আমাদের সাথে, বৃষ্টির কাছে সরাসরি চলে যাচ্ছি কারণ ওর লাইফে একটা হ্যাপিনেস আসলো, কাউকে ভালোবেসে ফেললো, কার মধ্যে দিয়ে একটা প্রেম আসলো জীবনে এবং ফোনে পরিচয় দেখা হয়েছে, দেখা হওয়ার পরে ভালো লেগেছে, এভরিথিং আপনারা জানেন শুনেছেন অলরেডি। কিন্তু একটা ছলনা ওর সাথে করা হলো, ওর বয়ফ্রেন্ড মুন্না সে ওর সাথে করলো যে ওর আর একটা ফ্রেন্ডকে দিয়ে ওকে ফোন করাতো, রাইট? এবং আপনি যখন ওর সাথে কথা বলতেন ঠিক তখনই আপনার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড আসতো, এটা হচ্ছে ব্রেকআপ করে ফেলার জন্য। আপনি
করে ফেলো, আমার কাছ থেকে তো কোনো নেগেটিভ রিজন পাচ্ছি না যে চলে যাবো, তো যেটা এখন
আচ্ছা কিছু মনে করবেন না, আমি একটু কথা বলি। সবসময় কি বাইরে দেখা হয়েছে আপনাদের?
বাহিরে দেখা হয়েছে, প্রশ্নটা ঠিক আছে ভাই। আসলে রিলেশনটা একটা বছর, তো যে বাহিরে দেখা হওয়ার মধ্যে অনেক কিছু ছিল।
প্রশ্নটা করার কারণ কিন্তু সবাই বুঝতে পেরেছেন যে রিলেশনশিপ ততদিন ঠিক থাকে যতদিন না তাদের মধ্যে সেই আর্থিক রিলেশনশিপটা মানে মেন্টাল ভালোবাসাটা থাকে। যখন এটা ফিজিক্যালে চলে যায় তখন কিন্তু এটার গভীরতাটা আর থাকে না, একদমই এটার কোনো প্রয়োজনীয়তাই থাকে না, এটা দেখে আসছি। তো ভালোবাসা আসল মানে হারাতে শুরু করেছে এখন, শারীরিক কোনো চাহিদা পূরণ হয়ে গেলেই সেটা আর ভালোবাসা থাকছে না, সেটা তখন বিচ্ছেদে পরিণত হচ্ছে।
কিন্তু ভাইয়া ফিজিক্যাল বলতে আমরা যেটা বুঝি ওইরকম ভাবে কিছুই হয়নি, কিছুটা ছিল। তো তারপরে ও ওর ফ্রেন্ড আমাকে বলে দেয় সবকিছু, ও আসলে আপনার লাইফ থেকে চলে যাওয়ার জন্য কোনো রিজন পাচ্ছিল না, তো আমাকে ইস্যু করলো, তো আমি আসলে বলে দিলাম আপনাকে, কিন্তু ওকে আপনি বলবেন না যে আমি এটা বলে দিয়েছি, তাই আমাদের বন্ধুত্বটা হয়তো থাকবে না, আমাকে আমি ট্রাস্ট করে আপনি চলে যান, ফিউচার বেটার হবে,
সম্পর্কটা ছিন্ন করে চলে যেতে বললো।
হ্যাঁ, আমাকে বললো যে আপনি আপনি চলে যান,
আচ্ছা ব্রেকআপ করে
চলে যান। আপনি তো এখন বুঝতে পেরেছেন যে আপনাকে ভালোবাসেন আপনাকে, ভাইয়া কেন যেন মনে হলো ওর ফ্রেন্ড আসলে বানিয়ে বলছে নাকি আমি জানি না, আমার ওই সময় ও কথাগুলো কেন যেন বিশ্বাস হচ্ছিল না, একদমই না। আমি বারবারই বলতাম যে না আপনি ফলস মনে হয়, আমি কিন্তু মেয়েদের সাথে উঠে গেছি, আমি থাকা খাওয়া কিন্তু নিজের জন্য কিছুই রাখি না, মুন্নাকে হয়তো আমি দেই, তখন আমি বাসা থেকে মোটামুটি আনতাম, তখন আমি আগে দিতাম, কিন্তু ওর সাথে রিলেশনে জড়ানোর পর আমি আর আনছি।
ওকে, তো ওর সাথে ওকে কি জানালেন যে ওর ফ্রেন্ড আপনাকে সবকিছু বলে দিয়েছে?
মানে আপনার
মনের অবস্থাটা তখন কি হলো?
আমার মনের অবস্থা তো চলে যাচ্ছে, আমি কি হারাচ্ছি, মানে কিছু একটা হারিয়ে ফেলতেছি, মনে হয় যেটা আমি বাঁচতে পারবো না।
আপনি তো ওর উপর পুরোপুরি ডিপেন্ড করে ফেলেছিলেন মেন্টালি,
একদম মানে পুরোপুরি বলতে একদম। তো আমাকে একদিন রাতে 11টা বাজে ওর ফ্রেন্ড আমাকে একটা ফোন দেয়, ওর ফোনটা রিসিভ করার সাথে সাথে মুন্না আমাকে ফোন দেয়।
আচ্ছা, মানে তখনও আপনি জানাননি?
না তখনও জানাইনি। তো আমি ওই দিন ফোনটা রিসিভ করি যে হয়তো কিছু বলবো ওকে মিন করে, ও পাশে বসে ওর ফ্রেন্ডকে দিয়ে ফোন করেছে, ও পাশে বসে ফোন করেছে, তখন আমি তো অস্থির, ওর ওই চিন্তা হচ্ছে আবার, তো আমি রিসিভ করে ফেললাম, ওর ফোন ফোনটা হোল্ড করো, ওকে রিসিভ করে বললাম হ্যাঁ হ্যালো বলো, এত বার তো তোমার ফোন ওয়েটিং কেন, ওরা কিন্তু দুজনে করছে। তো আমি তখন বললাম ও আচ্ছা, যেন ওই সেই লোকটা আবার ফোন করেছে, তুমি কি জানো না আমাকে ঠিক কে ফোন করে, এটা তো তোমার ফোন করে, তুমি জানো না, তুমি করাচ্ছ কাজটা। কিন্তু ও বললো ফালতু কথা বলো না, ল্যাঙ্গুয়েজ খুব খারাপ করলো, নিজের ব্লেমটা এখন আমার উপরে দিচ্ছ, তুমি একটা বাজে, এটা সেটা অনেক কথা বলো, অনেক কথা, ওই সময় ডিসিশন নেবো আমি তোমার সাথে আর রিলেশন রাখবো।
আচ্ছা,
বিশেষ করুন ভাইয়া, আমি ওকে এত বেশি ফোন দেওয়া শুরু করলাম, ঠিক আছে আমার ভুল, কিন্তু স্বীকার করছে না তোর ফ্রেন্ড, ও আমাকে কেউ চিনি না।
আচ্ছা
আচ্ছা ঠিক আছে, আমি মানছি আমার ফ্রেন্ড, আমার ভুল, সব ভুল আমার, আমাকে মাফ করে দাও।
মানে উল্টে আপনি ক্ষমা চাচ্ছেন?
আমি ক্ষমা চাচ্ছি, আমার মেনে নেওয়া সম্ভব না যে ও চলে যাচ্ছে আমার কাছে।
ওই দিন রাতে যখন বললো যে না তোমার সাথে ব্রেকআপে যাচ্ছি, তখন কি করলো, মানে ফোনটা কেটে দিল?
ফোনটা কেটে দিয়ে আমার নামটা ব্ল্যাকলিস্ট করে।
ওকে, তারপর আপনি প্রতিদিন ওকে ফোন
দিতেন? আমি প্রতিদিন অন্যন্য অফিসের যত টিএনটি নাম্বার ছিল প্রত্যেকটা নাম্বার থেকে ওকে ফোন দিছি, ফোন দিলে আমার বয়স থেকে ফোনটা কেটে ব্ল্যাকলিস্ট, প্রত্যেকটা কলিকের নাম্বার থেকে ফোন দিতাম। একসময় যখন এই কাছের মানুষগুলো ফোন সবার ব্ল্যাকলিস্ট করলো, তখন আমি ফ্ল্যাশি লোড থেকে ফোন দেওয়া শুরু করলাম।
কি ভয়াবহ না, মানে একটা মানুষ কি নিয়ে গান নিয়ে ওয়েট করছে আরে।
আমি ফোন দিয়ে শুধু একটা কথাই বলতাম, তুমি জাস্ট একটু কথা বলো আমার সাথে, জাস্ট একটু, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। ও বলতো কি তোমার, তুমি কে, তোমাকে আমি চিনি না। আমি একটা সময় যখন আমি এমন সময় আছে রাত 11টা 11:30 ছিল যে ফ্লাইট সে লোড করতাম, কোথাও ওকে একটা ফোন দিব, বলতো না সরি, তুমি আসলে আমার যোগ্য না। এরকম খুব কান্নাকাটি করার পর ও আমাকে একটা কইলি শুনবে, এক মাসের মধ্যে তুমি বুঝতে পারছো তোমার ভুল, তুমি এই এক মাসের মধ্যে যে তোমার ফোন ওয়েটিং পাই আমি, এবং আননোন কোনো পার্সন তোমাকে ফোন দেয়, আর এক মাসের মধ্যে তুমি আমাকে কোনো ফোন দিবে।
আচ্ছা মানে আপনার ফোন ওয়েটিং পাবে না, এটা একটা কন্ডিশন?
হ্যাঁ, আর আননোন কারোর সাথে কথা বলা, ওয়েটিং পেলে ও আমার সাথে আর ব্যাক করবে না।
ঠিক আছে, তো সে যখন আপনার সাথে ফোনে কথা বলবে,
ও আমার সাথে কথা বলবে না,
তাহলে সে কি করে বুঝতে পারবে আপনি?
হ্যাঁ, ও নাকি ও আমাকে বুঝাইছে ও কল লিস্ট বের করতে পারে।
আচ্ছা,
আমি তোমার কল লিস্ট বের করে চেক করবো। আর আমি বললাম তোমাকে কেন কল দিব না, না এক মাসের মধ্যে তুমি আমাকে কোনো কল দিবা না।
ওকে, এবং এই কন্ডিশনে আপনি রাজি?
আমি রাজি হলাম, আমি একটু আশ্বাস করলাম যে আমার জীবন আসবে। এই আশ্বাসটা পাওয়ার পর আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে ব্ল্যাকলিস্ট থেকে আমাকে উঠাও। তখন আমাকে ব্ল্যাকলিস্ট থেকে উঠায়, আমি মাকে শুধু আমার মাকে একটু ফোন দিতাম, আবার সিমটা ব্যাটারিটা আমি একটা ফোনকে তিন চারটা ভাগ করে রেখে দিতাম এক এক জায়গায়,
যে ফোনটা যদি কানেক্টেড থাকে হয়তো ফোন দিয়ে বসবো,
আমি আবার ফোন দিয়ে বসবো, আবার ওই সময় থেকে আমার এক মাস শুরু হবে।
কি কঠিন কন্ডিশন দিয়ে দিল
এভাবে? কিছুদিন যাওয়ার পর একদিন আমার ভীষণ জ্বর, এত জ্বর যে আমি মানে নিঃশ্বাস ফেলতে পারছি না। তো তারপর উঠে আমি ফোনটা আবার সিম টিম লাগাইলাম, লাগানোর সাথে দেখি ওর একটা ফোন। তো আমি তো খুবই খুশি যে আমি মানে আমি সিমটা লাগাইছিলাম ওর কিছু মেসেজ আমি দেখবো, আমার ভালো লাগবে। কিন্তু তখন আমি ও ফোন দিলাম, আমি হ্যালো বললাম, কথা বলতে পারছি না। তো বললো তুমি অসুস্থ, ওষুধ খাও। তো একটু সামথিং এভাবে টুকটাক কোনো কনভারসেশন হলো, খুব বেশি হয়নি। আচ্ছা তুমি আমাকে আর ফোন দিও না, মনে রেখো ফোন দিলো কিন্তু এই যে এতদিন গেছে 15 দিন, আবার কিন্তু নতুন করে এক মাস। আমি এক মাস পরে ওকে নিজে একটা ফোন দিই, তুমি বলো আমি কি এত বড় একটা এক্সামে কি সাকসেস হলাম? তো তার দেওয়ার সাথে সাথে ও বলে আই এম সরি, দিস টাইম বিয়ে করে ফেলে।
মাই গড, ও বিয়ে করে ফেলেছে, আপনাকে এক মাস এইভাবে কষ্ট করালো, একটা আশা দিয়ে রাখলো, এখন নিউজ দিচ্ছে সে বিয়ে করে ফেলেছে।
হ্যাঁ, তখন আমি মনে হচ্ছিল কি হচ্ছে আমার সাথে, এগুলো একটা মাস আমি এত কষ্ট করালো, আমি কি আসলেই ওর যোগ্য না? আমার ভুলটা কোথায়, কেন আমাকে ছেড়ে চলে গেল? আমি বিশ্বাস করি না তুমি বিয়ে করেছো, আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বলছো। তখন ও বিভিন্ন মেয়েকে দিয়ে আমাকে ফোন করায়, ফোন দিয়ে বলে আমি ওর কাজিন, তুমি আর ওকে ফোন দিও না। ফাইনালি একটা মেয়ে আমাকে ফোন দেয়, ফাইনালি ফোন দিয়ে বলে আমি ওর ওয়াইফ,
ওকে
তুমি আমার হাজব্যান্ডকে কেন ফোন দাও? আমি বললাম আমি বিশ্বাস করি না, মুন্না বিয়ে করতে পারে না। তো তখন বলে ঠিক আছে মুন্না আমার পাশেই আছে, তুমি কথা বলো। তখন ওটা কনফারেন্স ছিল ভাইয়া, আমি বুঝতে পারিনি। মুন্না বললো হ্যালো, আমি বুঝতে পারছিলাম না আমার কি হচ্ছিল ওই মুহূর্তে। আমি এটা বলছি কথা বলো, আর ও বলছে হ্যালো, কাছাকাছি দুজন কীভাবে পৌঁছে। আমি বললাম ঠিক আছে তাহলে ভালো থাকো তুমি। আমার ওই ফোনটা ভেঙে ফেলি, আমার মনে আছে আমি ওই ফোনটা ভেঙে ফেলি যে আমার ফোন দরকার নেই। তো ভেঙে বলো আমার ফ্রেন্ড, যে বেস্ট ফ্রেন্ড যার কথা আগে বললাম যে আমার লাইফে খারাপ সময় পাশে এসে দাঁড়ায়, ও আমাকে অনেক টাইমটা শুরু করে, আমাকে নিয়ে ঘুরে, তো আমাকে বুঝায়। তো আমি অফিসে আর যেতে পারি না, আমার জবটা চলে যায়।
আচ্ছা,
তখন যদি আমি অন্যের বাসায় থাকছি খাচ্ছি, মেয়েদের সাথে আমার ওখানে কিছু মান্থলি টাকা দিতে হবে,
এবং বাবা মাকেও কিছু টাকা পাঠাতেন না হয়তো,
ওটা তো পাচ্ছি না। আমার বড় বোন আর ভাই এই দিচ্ছে, এর মাঝখানে আমার ছোট বোনটা কেউ এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছে, খুব ভালো রেজাল্ট করে। তো সব কিছু মিলে আমার ছোট বোন আমাকে ফোন দেয়, আপনি তুমি কেঁদো না, তুমি কার জন্য কাঁদছো? আমার ছোট বোন আগেও জানতো, বললাম তার সাথে কথা হতো, তুমি কেঁদো না, ওর জন্য কেঁদো না। তারপর আমি আমার বোনটাকে বুঝ, তুই এসে নিয়ে ভাবিস না, তুই তো পড়াশোনা কর। আমি 2 বছর চলে যাই, কিন্তু ও যদি ভাই আমার সাথে ফাইনালি ওখানেই সব কমিউনিকেশন অফ করে দিত, ওটাই আমার জন্য ভালো ছিল, কিন্তু ওটা করিনি। ও আমাকে আবার মাঝে মাঝে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে নতুন আরেকটা অফার দেয়, তুমি আর আমি গুড ফ্রেন্ড হয়ে থাকি। তখন আমি বলতাম যে সরি আমার কাছে।
একটা বার যদি মন ভেঙে যায়, আর ফ্রেন্ডশিপ থেকে হয়তো কোনো প্রেমের সম্পর্কে যাওয়া যায়, কিন্তু প্রেম থেকে ফ্রেন্ডশিপে ডাউনগ্রেড করা এটা কখনো সম্ভব নয়। এটা ছল চাতুরির একটা মেন্টালিটি নিয়েই সাধারণত মানুষ করে, এটা প্রচুর ঘটে পায় আশেপাশে, যারা ঘটিয়েছেন বা যারা শিকার হয়েছেন বৃষ্টির মতো আজকে, তারা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন যে কষ্টটা কোথায়। একটা ছোট বিরতি এখন নিতে হবে আমাদের, আর গল্পটা এখানেই শেষ নয়, আমরা আবারও ফিরছি, এবং ভয়াবহ আরও একটা ঘটনা জীবনে আছে প্রিয় শ্রোতা আপনার জন্য একটু পরেই আমরা নিয়ে আসছি। 4 মিনিটের ছোট একটা বিরতি নিচ্ছি, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ presents Hello 8920. Close up. The closer, the better.
স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং শুনছেন বৃষ্টি জীবনের গল্প, আমি বেশি কথা বাড়াচ্ছি না, বৃষ্টির কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, পরে আপনার ব্রেকআপ হলো এবং দুই বছর পরে ও আবার ফিরলো, তাই তো?
দুই বছর পরে ফিরলো বলতে, ও আমার ওই দুই বছরের কমিউনিকেশন একদম অফ করেনি। গুড ফ্রেন্ড হিসেবে থাকবো, ওর ওয়াইফকে নিয়ে ও আমার সাথে খুব গল্প করতো, আমি সহ্য করতে পারতাম না। তারপর ও কেন যেন ওর সাথে কথাও বলতাম, তো আমার চাকরিটাও চলে যায় মাঝখানে বলে নিই। আমি চাকরি চলে যাওয়ার পরে আমি আবার বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করা শুরু করি, কিন্তু আমি চাকরি হচ্ছে না। এমনও দিন চলে গেছে আমি আসলে খাইনি। আমার আম্মু ফোন দিছে, তুমি খাইছো? হ্যাঁ আম্মু, আমি খাইছি। আসলে আমি খাইনি।
ওদিকে বাবার শরীর তো,
বাবার শরীর ওই বাবার ট্রিটমেন্ট, আমার মেজো বোন ভাইয়া, ইভেন আমি আমার বড় বোনার কথা বলবো, আমার বড় হাজবেন্ড, আসলে অনেক রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের ফ্যামিলি ছাড়া হয়ে আছে। আমার ছোট বোনটা কিন্তু এত কষ্ট কখনো অনুভব করছি না। ও এর মাঝখানে ভাইয়া আমি কিন্তু আমার ওই যখন ও দুই বছর আগে চলে যায় তখন আমি আবার পড়াশোনাটা স্টার্ট করি। আমার আম্মু বলে একটা বছর গ্যাপ গিয়েছে, তাহলে কিছু হয়নি, তুমি আবার পড়াশোনাটা স্টার্ট করো। তো আমি তখন আবার ইন্টার ভর্তি হয়ে যাই, তখন আমার সামনে ফাইনাল এক্সাম। তো আমি ওই এক্সামটা যেভাবে হোক আমার বড় বোন আমাকে সাপোর্ট করে, আমি ওই বড় বোনের টাকার সাপোর্টে আমি ফাইনাল এক্সামটা কভার করি। আবার ঢাকায় আসি, এসে আবার জবের জন্য ট্রাই। আমার হঠাৎ করে একদিন ইন্টারভিউ দিতে গিয়ে আমার জব হলো, জয়েন করলাম। মালিগঞ্জে অফিস ছিল, জয়েন করলাম, ভালোই আছি, এক মাস জয়েন করছি। তো ওখানে আমি আরেকটা প্রতারণা শিকার হই। আমাকে আসলে অন্য কিছু আমি বুঝতে পারি, উনি চাচ্ছিলেন আস্তে আস্তে করে আমাকে কনভিন্স করে, তারপর হয়তো কিছু। আমার বোনকে বললাম, জাপু আমরা দুজনে একত্রে থাকি, আমার তো এখন জব নেই, তুমি তো খুব ভালো জব করো। তো এখানের সাথে আমি একটা বাসায় উঠলাম, তো ওর বাসাতে ওর বোনের টাকায় কিছুদিন চলি, পরবর্তীতে আমি একটা জব ব্যবস্থা করে নিব। দোকান থেকে আগে পরে আমার বোনের কাছে থাকতেছি। ছোট বোনটা ও এসএসসি পাস করে এক্সাম করতে হয়, এখানে পরীক্ষা শেষে ও ঢাকায় বেড়াতে আসে। বেড়াতে আসার পরে তিন বোন একই জায়গায় আছি, ছোট বোন চলে আসে, খুব বিন্দাস। আসার পরে আমার এই যে কষ্ট হয়েছে, এত কিছু কষ্ট করেছি, যেমন তিন বোন একত্রে একত্রে হলাম, মানে খুব হাসি হাসি খুশি সব ভুলে গেছি, যে আমার আমার লাইফে এত কষ্ট আমি নিজে করেছি। ছোট বোনটার মুখে হাসি, তো ও যখন আসে তখন ভাইয়া মানে ঘুরতাম, প্রচন্ড ঘুরছি আমার ছোট বোন, চলো আপু। তখন ওই জব টব খোঁজা আর মাথায় ছিল না, যেন জব খুঁজতে হবে না, আপুর কাছে তো আছি, আপু তো আমার মাথার উপরে ছায়া হয়ে আছে, থাক না কিছুদিন, ছোট বোনটা নিজে একটু মজা করে। তো ঘুরতাম, ছোট বোনকে নিয়ে জাদুঘরে গেছি, অনেক জায়গায় ঘুরেছি, এবং বলতো আপু চলো রেস্টুরেন্টে খাই। তো আমার আমরা মজার ব্যাপার ছিল, আমি আর আমার ছোট বোন বড়পুর পাশে ব্যাগ থেকে টাকা চুরি করে রেখে দিতাম।
আচ্ছা,
ও বলতো তুমি বলবো না, আমি বলতাম তুমি বলবো না, ও চলে গেল আবার রেস্টুরেন্টে যে খেতাম। তারপরে হচ্ছে এরকম ও ঢাকা এসে 15 দিন থাকে, খুবই মজার 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 বিষয় থাকে। যেমন একদিন মুরগি রান্না করি, রান্নার কোন একটা মুরগির অংশ আমার বড় বোন পছন্দ করে খেতে। আমার বড় বোনকে রাতে 11টার সময় ফোন দেয়, গ্রামের বাড়িতে 11টার সময় অনেক রাত, ঘুমিয়ে পড়ছে অলরেডি আমার বড় বোন, ফোন দিয়ে বলতে সাপু তোমার জন্য এটা রাখছি, আমি এখন কুরিয়ার সার্ভিসে পাঠাই দেবো। এটা আমার ছোট বোন বলছে, বড় বোন ফোনের মধ্যে এমন ধমক। আর মুরগির অংশটা এমন অংশ ছিল ভাইয়া, যে মুরগির পিছন চাই, তোমাকে পাঠাই দেবো। ব্যাপারটা এত মজা ছিল যে তিনটা বোন হাসতে হাসতে ঢাকা বসে বড়পু শুনতে পাচ্ছি,
আমরা ফিল করছি আপনারা আসলে খুবই মজা করে।
বড়পু হাসি আর বলতেছে তিনজন এক হয়ে এখন আমার ওখানে বসে পছন্দ হচ্ছে, রাখ ফোন রাখ আমি ঘুমাইতেছি, বাবুরে নিয়ে সকালে স্কুলে যেতে হবে, ওইগুলো ফোন রেখে দিল। তো খুবই হাসতাম, খুবই ওই সময়টা ভালো। তো আমার বড় ভাইয়া তার সাথে জাদুঘরে যাই আমার ছোট বোনকে নিয়ে, রাস্তায় অনেক দুষ্টুমি, আমার বড় ভাইয়া দুলাবাই তো হাঁটে আর আমাকে পিছনে রাখে, আমার ছোট বোনটা হাত ধরে হাঁটে আর বলে দেখো তুমি আর আমি এমন ভাবে হাঁটবো যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেজন্য বুঝতেই না পারে যে আমরা শালি দুলাবাই, ঠিক আছে? তো আমার ছোট বোনটা বলে ভাই আপনি এত লুচি কেন, হ্যাঁ সবসময় লুচি বলতেই ডাকতো, ভাইয়া লুচি ভাইয়া লুচি ভাইয়া। তো আমার দুলাবাই বলতে শালি আমি তোমার কি করি, তুমি লুচি কেন বলো। জাদুঘরের বিষয়ে, জাদুঘরের মধ্যে বসে অনেক পিক তোলা, অনেক অনেক মজার স্মৃতি, অনেক পিক তোলা, এমনটা করতে করতে ও আসলে এখন বাড়িতে চলে যাবে।
আচ্ছা,
ও এর মাঝখানে কিন্তু ওই যে আমার এক্স বয়ফ্রেন্ড, ও আমাকে আবার অফার দিল যে বিস্কি আমার ভুল হয়েছে, আমি বিয়েটি করে তোমার সাথে ব্যাক করতে, খুব ভালোভাবে মিশে গেল আমার ফ্যামিলি।
তখন কি আর আগের মতো সেই ইমোশন ছিল ওর প্রতি?
প্রথম প্রথম একটু ছিল না, তারপর আস্তে আস্তে করে ঠিক আগের জায়গাতে মানে ও আমার ফ্যামিলির সাথে মিশে গেছে। আগের থেকে আমার ফ্যামিলির সাথে এখন খুব ডিফলি, তোমার ভাইয়ের নাম্বার দাও, তোমার এর নাম্বার দাও, ছোট বোন আসে ওকে নিয়ে ঘোরাফেরা, খুব মজা করছে থাকছে ওকে। তারপর আমার ছোট বোন ফাইনালি চলে যাবে বাড়িতে, ছোট বোনটাকে মাঝে মাঝে ওই আমার বয়ফ্রেন্ডে জিজ্ঞেস করতো, মুন্না ভাই তুমি কি কারোর সাথে রিলেশন করো? মুন্নার একটা ওর ছোট ভাইয়ের জন্য আমার বোনটাকে ভালো লাগে, যেটা আমাকে বলে যে আসলে আমি যদি বেঁচে থাকি কখনো আমার ছোট ভাইয়ের জন্য তোর বোনটাকে নিয়ে যাবো। আমার খুবই ভালো লাগছে এত ভদ্র একটা মেয়ে, আর কি দেখছো ও আমাকে বোঝাই তো। আমি ওই মুন্নার সাথে একটু সকালবেলা কান্নাকাটি করতাম, ও বোঝাই তো, আপু তুমি কাঁদো, এই কারোর প্রতি বেশি দুর্বল দেখে না সে ছেলেরা এমনই করে, তুমি নিজে নিজে স্ট্রং হতে পারো না, আমাকেও বোঝাই তো। তখন ওদের কাকাই থাকতাম, কত মেচুরিটি কথা বলতেছে আমি। তারপর ও বলতেছে আপু আমাকে বাড়িতে দিয়ে আসো, আমার কলেজ খুলে যাবো, বাড়ি চলে যাবো। তো আমরা অনেক সময় ও সুন্দর দেখে আমি প্রশ্ন করতাম, তুই কি কারোর সাথে রিলেশন টিলেশন করিস নাকি? এবার বলতেন তোমাদের মতো না, আমি জিজ্ঞেস করলে বলতো তোমার মতো না, প্রেম টেম আমাকে দিয়ে হবে না, আমি এসব অন্য মেয়েদের মতো না, মানুষের জন্য গলা দড়ি দেওয়া, মানুষের জন্য চ্যাট করা, কারোর জন্য কাঁদা, তোমার মতো রাত জেগে এরকম ভেঙাইতো যে ফেস ফেস করে কাঁদা, এগুলো আমাকে দিয়ে হবে না। তো ও বললো আপু চলো দিয়া আমাকে বাড়িতে দিয়ে আসো। তো আমি আর আমার বয়ফ্রেন্ড মিলে বাড়িতে দিয়ে আসলাম। আমার আমি বাড়িতেও ঢুকি নাই, আমার আম্মু সামনে বের হচ্ছে, আমি আম্মু রিসিভ করতে আসি, আম্মুর হাতে ওকে দিয়ে আমি ঢাকা যাই।
আচ্ছা মানে একটু থাকে না বাড়িতে?
না আমি ঢুকি নে বাড়িতে, কারণ আমার আব্বু অসুস্থ, ঢুকলে আব্বু বলবে তুমি থেকে যাও, আর আমাকে তো ঢাকায় আসতে হবে, জবের জন্য ট্রাই করতে হবে, এর মাঝখানে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, খুবই কষ্ট করে ঋণ টিন করে ভর্তি হয়েছি, তো আমার ভয় কেনা হয় নাই, আমার মেজো বোনের স্যালারি দিয়ে সব তো হচ্ছে না, কিন্তু এগুলো কিন্তু আমার যে বয়ফ্রেন্ড ওকে বুঝতে দিচ্ছি না।
আচ্ছা
ওকে কিন্তু আগের মতো আমি টাকা দিচ্ছি, কোথেকে দিচ্ছি এখন প্রশ্ন
এখন আমারও টাকা দিচ্ছে?
হ্যাঁ
ভেরি গুড, খুবই মহিয়সী আপনি।
তো আমি একদিন ভোরবেলা ঘুমিয়ে আছি, সকালবেলা খুব ভোরে আমার বোনটাকে বাড়ি দিয়ে আর 12 দিন পরে তো খুব ভোরে একটা ফোন আসছে। তো ফোনটা ছিল আমার দাদার, আমার বড় ভাই।
আচ্ছা
কিন্তু আমার বড় ভাই বেসিক্যালি খুব কমই ফোন করে, তো অত ভোরে ফোনটা দেখে না আমার একটু অবাকই লাগছে, সাড়ে সাতটা বাজে নেই, ঘুমের মধ্যে আমি মনে আমার ভাইয়ের ফোনটা দেখে আমি আর কি একদম উঠে বসে আমি একদম এমন ভাবে গলা তোলা করে যাতে ভাই বুঝতে না পারে আমি ঘুমাচ্ছি। তো আমি ফোনটা ধরলাম, দেখে আমার দাদা কাঁদছে। তো আমি বললাম কি হয়েছে? তো বলতেছে যে বৃষ্টি আমাদের বাবা নেই। তো বললো হ্যাঁ আমাদের বাবা আমার দিকে ছেড়ে চলে গেছে, তুমি তোমার আপুকে বলো রেডিওতে তোমার আমার বাসার দিকে চলে আসো, আমরা এখনই রওনা দেবো। এই ফোনটা রাখার পর আমি আমার আপু উঠছে অফিসে যাবো আসলে, আমি আর আপুকে একটা চিৎকার দিয়ে ডাকছিলাম, আপু বাবা তো নেই, বাবা চলে গেছে আমাদের কাছে, আপু আসলো, আপু চিৎকার, আমি দুজনে খুব জোরে জোরে কথা কান্না করছি, ইভেন আমার টিচার আমাকে ফোন দেওয়া শুরু করছে, কখনো আমাকে ফোন দেয় না, ফোন দেওয়া শুরু করলো, বৃষ্টি কোথায়? আমি বললাম স্যার কি হয়েছে? তো বললো কিছু হয়নি, তোমার আব্বু একটু অসুস্থ, তোমার কোথায় আছো?
ওখানে অসুস্থ,
তোমার আব্বু একটু অসুস্থ, কিছু হয়নি, তোমরা আসো, তোমাদেরকে দেখতে চাচ্ছি। সবই তো বুঝি যে অসুস্থ হলেই যে দেখতে চাইবে এমন তো না, হয়তো কিছু একটা হয়েছে। তো আমি খুব টিচারকে ধরলাম, আমার বাবুর সাথে কথা বললো, হ্যাঁ আমি কথা বলাই দিচ্ছি, আমি একটু দূরে আছো কথা বলাই দিচ্ছি। তো আমি তখন আমি আর আমার বোন মনে আছে যে এখনো পানির মুখে দেয়নি, কোনো রকম মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি আর আমার বোন বা পাগলের মতো আমার ভাইয়ের বাসায় ওখানে চলে আসলাম। আমার ভাইয়া আমার ভাবি রওনা দিলাম এখান থেকে, ইভেন আমার বয়ফ্রেন্ডকে আমি মেসেজ দিলাম যে দেখো আমার বাবা মহে মারা গেছে, আমি বাড়িতে চলে যাচ্ছি। আমার বয়ফ্রেন্ড আমার মেসেজটা অত ভোরে দেখে ও আমাকে ও আমার দুলাভাইয়ের কাছে ফোন দিয়ে বলে কি হয়েছে? আমার দুলাভাই ওকে বলে যে এটা হয়েছে, বৃষ্টিকে বলো না, ওদেরকে বলো রওনা দিতে। তো আমাকে ও বুঝায় বা আঙ্কেলে কিছু হয় নাই, তুমি চলে যাও, আঙ্কেল সুস্থ আছে, তুমি যাও গিয়ে দেখো আঙ্কেল সুস্থ আছে। তো আমরা চলে যাই, আমি যখন বয়সের রূপা তুলে গেছি তো ওর মাঝখানে আমার যে ছোট ভাইটা আসে না, তো তখন ও আর আমি চুল কালার করি, তো ও আমাকে দুইটা চুলের কালার কিনে দেয়, আমি ওকে ফোন দিয়ে বলে আপু দুইটা কালার কিনে দিও আমাকে, তো আমাকে দুইটা কালার কিনে পাঠিয়ে দিই। ও তার মাঝখানে ওই যে টিচারকে ধরছিল আমার বাবার সাথে একটু কথা বলে দেন, তো আমার টিচার হ্যাঁ আমার বাবার সাথে ফাইনালি কথা বলে, হ্যাঁ তখন আমার বাবা হ্যালো বললো, তখন বলতেছি আচ্ছা আমার আম্মু কোথায়? আমার আম্মু আর আমার ছোট বোন কোথায়? স্যার আমার ছোট বোন আর আম্মুকে দেন বলতে, স্যার ছোট বোন তোমার ছোট বোন আর তোমার আম্মু সুস্থ আছে, আমি আসতেছি আমরা সবাই, না আমি কথা বলবো এখন। বলে না আমি আর এত সহ্য করতে পারছি না, আমি রাখি। তো যখন রূপা তুলি কোর্স করলাম, তখন আমার বড় বোন আমাকে একটা ফোন দেয়, বড় বোন ফোন দিয়ে বলে দিচ্ছি কার জন্য তুই কালার কিনে দিছি, সে তো আর এই পৃথিবীতে নেই।
মানে আপনার ছোট বোন?
হ্যাঁ। তখন আমি ওখানে বসে চিৎকার, তুমি কি বলছো? বলে হ্যাঁ সে তো আর এই পৃথিবীতে নেই, আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেছে।
মাই গড।
তখন ওখানে হাউ মাউ করে কাঁদছিলাম, বলতেছিলাম কেন চলে গেছে, কি হয়েছে ওর, মার কাছে ফোনটা দাও। বলতে আমি থানায় আছি, বৃষ্টি ও সুইসাইড করছে, বাড়ি আয় তাহলে সবকিছু দেখতে পারবি। তখন আমি ওখানে প্রচন্ড কান্নাকাটি করি, ইভেন আমার ভাইয়া ওর আগেই শুনতে পাই, কিন্তু ভাইয়া ধরা দেয় না। তো খুবই কান্নাকাটি করি আমরা দুইটা বোন, আমার ভাইয়া রূপা চলে বসে এত কান্না করছিলাম যে ওখানে আশেপাশে মানুষগুলো শুধু তাকে দেখতেছিল। তো বাড়িতে আসি, আমার বাড়িতে এসে দেখছি অনেক মানুষ, অনেক মানুষ। আমি আমার মাকে খুঁজছিলাম, ওর ছোট বোনকে খুঁজছিলাম, ওর বরাবর তো থানায়, আমার মাকে বলতেছিলাম যে মা কিভাবে মারা গেল, তুমি কোথায় ছিলাম, তুমি কেন কেন দেখো নাই, ও কিভাবে মারা গেল। আমার মা বলতেছিল আমার কাছে ছিল না, আমি জানি না কে মারা গেছে, আমার মনে হয় আমি ওকে মেরে ফেলেছি। বলুন কেন মারা গেল? বলে একটা ছেলের জন্য
রিলেশনশিপ ছিল।
হ্যাঁ একটা ছেলের জন্য মারা গেছে। তো বললাম বলুন কোন ছেলের জন্য মারা গেছে? তখন বললো চিঠি লেগে গেছে নিজের হাতে। আমার ভাইয়া ইচ্ছে ছিল রূপা তুলি লেগে যে আমার ছোট বোনটাকে যে আমি জড়াই ধরবো, আমি যাই ওর বডিটা পাইনি, ওর বডিটা তখন হসপিটালে নেওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য।
লাস্ট দেখাটা হয়নি আপনার?
যে বোনটাকে কখনো কোনো কষ্ট দেয়নি, বাবা বাবা টাকা ইনকাম নেই তো বুঝতে দেয়নি আমরা বোনেরা, তাকে আজ পোস্টমর্টম করার জন্য নেওয়া হয়েছে। তো আমি তখন এই হাতে চিঠিটা পড়ি,
সেই চিঠি যেটা ওর বোন ছোট বোন এত ভালোবাসতো যে বোনটাকে, আপনারা পুরোটা গল্পই শুনে বুঝতে পেরেছেন সে আত্মহত্যার আগে এই চিঠিটা লিখে গেছে।
আমার এই মৃত্যুর জন্য দায়ী মুরাদ খলিফা, ও আমার এই প্রেমের ফেঁদে ফেলে আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে, ও জোর করে আমার ইজ্জত নষ্ট করেছে, কোরআন শরীফ নিয়ে কথা দিয়ে আমার সবকিছু কেড়ে নিয়ে এখন সবকিছু অস্বীকার করছে, এখনো আমার চিনতেও পারে না, শপথ করে বলেছিল আমাকে ছেড়ে কখনো যাবে না, কিন্তু এখনো সবকিছু অস্বীকার করে। আমি অনেক কষ্ট নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেলাম, আমাকে সবাই ক্ষমা করে দিও, আমার ভালোবাসার মধ্যে কোনো বীজ ছিল না, ও ইচ্ছে করেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি চাই তোমরা এর বিচার করো, আমার সাথে যে অন্যায় হয়েছে আমি তার বিচার চাই, তাহলে আমার আত্মা শান্তি পাবে। জীবনে প্রথম প্রেমে পড়েছি আর ওর পথে পড়ে আমি সবকিছু হারিয়ে ফেললাম, তোমরা ওর কঠিন বিচার করো, ও আমার অনেক মেরেছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক অপমান করেছে, মরার আগে কেউ মিথ্যে বলে না, আমার লেখার মধ্যে একটা ফোটোও মিথ্যে নেই, আমি আর সহ্য করতে পারছি না, তাই সবার কাছ থেকে দূরে সরে গেলাম, ওর বন্ধুরাও সব জানে আমার কোনো দোষ নেই, দেড় বছর ধরে নাকি আমার সাথে শুধু মজা করেছে, টাইম পাস করেছে, বুঝতে পারিনি ও আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, তোমরা পারলে সঠিক বিচার করো, আর মা বাবা তোমরা আমাকে মাফ করে দিও, সবাইকে বলছি যদি কখনো কোনো বেয়াদবি করে থাকি আমাকে মাফ করে দিবেন, ও জোর করে ইজ্জত নষ্ট করেছে। তারপর ভেবে দেখলাম ও ছাড়া তো আমার কোনো পথ নেই, তাই শপথ করাই নিয়েছিলাম, কিন্তু সেটাও অস্বীকার করলো। তো এই চিঠিটা ছিল ওর হয়তো মৃত্যুর কিছু মিনিট আগে, ও যেদিন মারা যায় ওদিন ঠিক সন্ধ্যাবেলা আমাদের টিচারকে ফোন দিয়ে ও প্রাইভেট পড়বে, পরে দিন এটা ঠিক করে, নামাজ পড়ে, ভাত খায়, ও মৃত্যুর তিন দিন আগে আলাদা ঘুমায়, আমার সাথে ঘুমায়, তো তিন দিন আগে থেকেও আলাদা রুমে ঘুমাচ্ছে। ঢাকা থেকে যখন চলে যায় 12 দিন পরে তো মারা যায়, তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমার মা তো খুব খুশি, মেয়েটা খুব ভালোভাবে এত বেশি নামাজের দিকে উইক হয়ে পড়লো, তো ও ওই দিন রাতেও কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, ডিনার করে, তারপরে শুয়ে, ও মা আমার মা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছে, নামাজ পড়তে পারছিল না, মনে এখন সেটা বলছে আমি নামাজ পড়তে পারছিলাম না, আমার নামাজ কেন বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল। তো তখন আসলে কিভাবে মা নামাজ পড়বে, মায়ের সন্তান যে পাশের রুমে মিলত, আসলে আমার বোনটা রাত 12টা সুইসাইড করে, আমার মা তো তাহাজ্জুদ নামাজ পড়তে আসে ফজরের খানিকক্ষণ আগে, তো আমার মা ওই এলোমেলো নামাজ ওই অবস্থা পড়ে শুয়ে পড়ে, শুয়ে পড়া পরে সকালবেলা ফজর নামাজ পড়তে উঠে তখন আমার মা আর কি নক করে, ওই পাশের রুম থেকে নক করছে, আমার মা যেয়ে দেখছে না, কি রে তুই ফজরের নামাজ পড়বি না, কে নামাজ পড়বে, ও তো মৃত্যু ঝুলে আছে। তো আমার মা নামাজ আদায় করে বাহিরে যায়, বাহির থেকে আসে 7:30টার সময় আমার মা রুমে যায়, রুমে যাওয়ার পরে ওর খাটটা, খাটের পাশেই ছিল আমাদের গ্যাসের চুলা, তো মা ওখানে যে কোনো একটা নাস্তা তৈরি করেছিল আগের দিন রাতে, তো ওইটা গরম করতেছিল, পায়েস রান্না করেছিল, তো মা ওই পায়েসের ইয়েটা হাতে, বাটিটা হাতে গরম করছে, আর পাশেই কিন্তু তার মেয়েটা মরে ঝুলে আছে, কিন্তু মা থাকাচ্ছে না খাটের দিকে, মা গরম করছে, সাইড থেকে বলছে কি রে তুই আজকে উঠিস না কেন, তুই নামাজও পড়লি না, আমি বুঝি না কিছু, 7:30টা বাজে ওঠ। আমার মা ওই ওট ওট বলতে এভাবে ওই পাশে বাকি পিছনে তাকিয়ে দেখে খাটটা খালি, খাটটা খালি পাশে তাকাই দেখে আমাদের ওই খাট আর হচ্ছে ঘরে বেড়া তার ডিস্টেন্স খুব কম, মানে হাঁটা চলার মতো স্পেস, ওই স্পেসে দাঁড়িয়ে আছে। আমার মা এখন বলতেছে আমি অনুভব করতেছে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে আছে, আমি ভাবছি হয়তো উঠে গেছে ব্রাশ করতেছে, কিন্তু দেখি না ওর পায়ের নিচে ফাঁকা, ওরা তো লম্বা হয়ে গেল কিভাবে, উপরে দেখে ও ঝুলতেছে, তো ও যে থ্রি পিসটা পড়েছিল ওই ওড়নাটা দিয়ে, তো আমার মা ওই ওড়নাটা একটু আশেপাশে ছিল, যদি ওই আশে না বেজে ওই ওড়নার গিটটা যদি খুলে যেত তাহলে হয়তো আমার বোনটা বেশি, কিন্তু না ওখানে ওর আশেপাশে ওখানে এসেই গিটটা খুব ভালোভাবে কষে গেছে, যার জন্য আমার বোনটা আসলে 7 ঘন্টা আগে মারা গেছে। তো আমার মা ওই কিছু না ই করে ওই পাশে বাটি ফেলে একটা চিৎকার দিয়ে উঠে ওই গিটটা খুলে দিয়ে, আর আমার বোন ওখানে নিচে তো কেউ ছিল না যে ধরবে, ওখানেই পড়েছে।
খুবই মর্মান্তিক একটা ব্যাপার। আর পরে যে চিঠিতে যে নামটা মেনশন করা ছিল তার এগেনস্টে আপনারা কি কোন ইনিশিয়েটিভ নিয়েছেন? আর সবকিছু খুব ক্লিয়ার করে দেওয়া ছিল যে
হ্যাঁ, নাম আমার ও মারা যায় বৃহস্পতিবার, শুক্রবার দিন আসরের পরে ওর দাফন হয়, এর বিরুদ্ধে কেস করা হয়, ছেলের মা যন্ত পরে জানতে পারি আমরা, ছেলের মাকে 2 নম্বর আসামি দেওয়া হয়, ছেলেকে 1 নম্বর আসামি দেওয়া হয়। ছেলে তাৎক্ষণিক ভাবে খবর পেয়ে যায় যে ও মারা গেছে, কারণ আমার বাসার আম্মুর ফোনে কিছু মেসেজও পাওয়া যায়, ও মারার আগেও ছেলেটাকে মেসেজ করেছিল যে তুমি আমার কাছে ব্যাক করো, ছেলে তো বলছিল না, বলে তাহলে আমি সুইসাইড করবো, বলে হ্যাঁ করো আজকে রাত, ও বলছে আজকে রাতে করবো, এই মেসেজগুলো আমরা পাই, সব ডকুমেন্টস নিয়ে আমরা ক্যাচ করি। আর আমার মামু ভাই অনেক পাওয়ারফুল, আমার মামারা তো অনেক ধনী লোক, তারা অনেক পাওয়ারফুল, তো তারাও এটার অ্যাকশন নেয়, ক্যাচ করেছে, রেজাল্ট তেমন করে পজিটিভ নেই।
এরকম কিছু শক্ত দলিল যেটা এগেনস্টে আছে সেটারও কোনো মানে সুষ্ঠু বিচার হচ্ছে না, আমি জানি না কেন, তবে আমরা আশা করছি এটা একটা সুষ্ঠু বিচার হবে, কারণ আইন সেরকম নিশ্চয়ই কোনো বিধান রয়েছে যে এরকম কেসের এগেনস্টে কি ধরনের সেটি নেওয়া উচিত তাদের পক্ষ থেকে। আমরা রিকোয়েস্ট করছি এটার একটা সঠিক সমাধান হোক। ওকে বৃষ্টি, আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি এবং তারপরে আমরা ফিরে আসবো আপনার এখনকার অবস্থা নিয়ে। আপনার প্রিয় বোনটি, এত আদরের বোনটি মারা গেল এবং আপনার সার্বিক পরিস্থিতি মানে হতাশার মধ্যে দিয়ে আপনি কাটাচ্ছেন, এই সবকিছুই নিয়ে আমরা ফিরে আসছি। তো প্রিয় শ্রোতা আপনারা কোথাও যাবেন না, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ফিরে আসছি ছোট এই বিজ্ঞাপন বিরতির পরে, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আজ যে সেতু আছে এবং শুনছেন ABC রেডিও 89.2 FM, এই মুহূর্তে আমি কথা বেশি বাড়াচ্ছি না, সরাসরি আমাদের অতিথির কাছে যাব যেখানে আমরা বর্তমান সময়ের যে অবস্থা সেটা নিয়ে শুনবো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি অতিথির কাছে। আপনার এখন প্রেজেন্ট কন্ডিশনটা কি, আপনি এখন কি অবস্থায়?
মানুষ না, ও কখনো ভালো থাকতে পারবে না, ওইগুলো আমাকে বুঝাচ্ছে। তো ফাইনালি ও ঢাকায় এসে আমার সাথে মিট করে, তো আমিও ঢাকা চলে আসি। তো ওর ফোনে আমি কিছু আবার বয়স পাই, একটা মেয়ের বয়স পাই, বয়স গুলো এরকম তুমি বাসায় আসো না কেন, তুমি বাসায় আসো, ও বলে যে না বাসা যাবো না, ওই দিন গিয়েছিলাম ভাইয়া দেখে ধরছে, আজকে যদি দেখে ভাইয়া একটা মায়েরও কিন্তু নিচে পড়বে না।
আচ্ছা, এই ভয়েস গুলো কিভাবে পান আপনি?
আমি ওর সাথে দেখা করি, ও কখনো ভাই আমি ফোনটা ঘাঁটি না। ওই দিন কেন যেন ফোনটা নিছি, যে আচ্ছা আমার ভালো লাগছে একটু গান শুনি, তো আমি কেন যেন ভয়েস ওইটা ক্লিক করে ফেলি। ভয়েসের যে একটা সফটওয়্যার থাকে যেটা অটোমেটিকলি রেকর্ড হয়ে যায়, তো ওই রেকর্ডিংটা আমি ক্লিক করে ফেলি। দেখি ওর মেয়ের অসুস্থ ভয়েস, এমন যে আমি গোসল করতে যাচ্ছি, তুমি বাসায় আসো একসাথে খাবো, ও বলে হ্যাঁ আমি আসছি তুমি ওয়েট করো। এবং একটা সময় আমি দেখলাম মেয়েটার বয়সটা এমন যে দেখো বেবিটা তো রাখতে পারলাম না, আমার খুব কষ্ট হচ্ছে বেবিটা কেন নষ্ট করলাম। তো আমি এই বয়সে তোমার পাওয়ার পর আমি চোখ থেকে পানি পড়ছিল, ওটি কাকা ছিলাম, ও ও জানি না যে আমি বয়সগুলো শুনছি। আমি নাম্বারটা রেখে দিই মেয়েটা, তো আমি ও বলছিল তুমি কাছো কেন, আমি বলছি না আচ্ছা তুমি কেন তুমি হ্যাপি না, আমি ওকে একটা প্রশ্ন করছিলাম, বলে কেন আমি তো তোমাকে না অনেক হেল্প দিই, তোমার কি কোনো মেয়ের সাথে রিলেশন আছে, বলে না রিলেশন নেই। তবে ওর ফেসবুক মেসেঞ্জার ইমো তো অনেক মেয়েদের সবই দেখতাম, নর্মালি কি বলে কিউট হয়েছে বা নাইস, কিন্তু ও কিস করতো, তা আমি এটা বলে তুমি কিস করো কেন, তো বলে এটা মজা করে করছে ফান করে আমি মেনে নিতাম। আমি ওই মেয়েটাকে একটা ফোন দিই, আমি ফোন দেওয়ার আগে ভাইয়া ওকে বারবার জিজ্ঞেস করি আচ্ছা তুমি কি শিওর ওই মেয়ের সাথে তোমার কোনো রিলেশন নেই, তুমি ওর বাসায় যাও, কারণ তুমি আমার সাথে রাগ করে কথা বলো না দুদিন তোমাকে জেলেস করার জন্য। আমি বলে তুমি শিওর, বলে আমার ওই মেয়ের সাথে কোনো রিলেশন থাকবে সেটা আমার মায়ের সাথে রিলেশন, তো এরপরে তো কিছু বলার নেই। তারপরও আমার কেন যেন ওই কথাটা বারবার মাথায় আসছিল, ওই মেয়েটা বলছে বেবিটা ফাইনালে নষ্ট করলাম। আমি তারপর ওই মেয়েটাকে ফোন দিই, আমি মেয়েটাকে ফার্স্টলি বলি না যে আমি এই মানুষটা, তুমি এই মানুষটাকে চিনো কিনা, আমি চেয়েছিলাম মেয়েটার মুখ থেকে বের করতে, জাস্ট একটা ফ্রেন্ডের সম্পর্ক করে ফেলছে, দুই জায়গায় রং নম্বর এডিং করে ফ্রেন্ডের সম্পর্ক, কিন্তু মেয়েটা কোনোভাবেই বলছে না। আমার ধৈর্য বাদ ভেঙে গেছে, আমি বলতেছিলাম আচ্ছা তুমি কি কাউকে বলো না কখনো যে তোমার বাসা তুমি বাসায় আসো, ফাইনালে বেবিটা রাখতে পারলাম না, তো বলে এসব কথা তুমি কি করে জানছো, তুমি কে, তো আমার স্মৃতিশক্তি কম তুমি নামটা বলো। আমি বলো তুমি যে মানুষটাকে এসব কথা বলো তুমি তার নাম জানো না, আমি কেন বলবো, তুমি চিন্তা করে দেখো কাকে বলছো। আমি এটা বলে ফোনটা কেটে দিই। মেয়েটা তাৎক্ষণিক ওকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে তোমার সাথে আমার রিলেশন এই বয়সগুলো কে শুনে, তখনও আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে তুমি ওকে ফোন দিয়েছিলে, আমি তো জানতাম তুমি নাম্বারটা রাখবা, আমি কে হ্যাঁ ফোন দিয়েছিলাম ফোন দিব না, ও ব্যাপারটা খুব ইজি ভাবে আচ্ছা তুমি ফোন দিছো মানে কোনো রাগ থাক না নর্মালি রেখে দিয়েছে। মেয়েটা আমাকে পরে ফোন দেয়, ফোন দিয়ে বলছে তুমি জানতে চাও ওই মানুষটা কে, তারপর ওর নাম বলে আমি মুন্নার গার্লফ্রেন্ড, কতদিন আজকে 2 বছর দেশের বাড়ি, সব মেয়েটা সব কিছু বললো, ইভেন অসুস্থ কান্না করে বলতে শুরু করলো যে আমি এটা মিথ্যে বলছি না তাহলে আমাকে মাটিতে নিবে না, আমি এটা মিথ্যে বলছি না আমি একটা বেবি নষ্ট করেছি, ও ও আমার পুরো ফ্যামিলিতে অ্যাক্টিভ, আমার বাবা মার সাথে ওঠা বসা প্রতিনিয়ত আসছে বাসায় খাচ্ছে আমার সাথে ঘুমোচ্ছে, আমাদের স্বামী স্ত্রীর রিলেশন, ভাই আমি কথাগুলো শুধু শুনতেছিলাম, শুনে শুনে বারবার বলতেছিলাম আমি বিশ্বাস করছি না তুমি মিথ্যে বলছো, তুমি আমাকে প্রুফ দিতে পারবা, তো বলে হ্যাঁ কি প্রুফ চাও, তোমরাও ওর সাথে দেখা করবা আমি জাস্ট দেখবো শুধু, ও যদি তোমাকে পাগল মতো ভালোই বাসে তাহলে তোমার ডাকেও সাড়া দিবে, তো বলে এখন চাও, তো আমি বলে হ্যাঁ, তো সন্ধ্যার সময় দায়া ও মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে তুমি এই লোকেশনে চলে আসো আমি ওর সাথে দেখা করবো, তুমি এসে আমার সামনে এসে ধরো। আমি ফাইনালি চলে গেলাম, আমি একা একা সেই যাত্রা বাড়িতে চলে গেলাম। তো রেস্টুরেন্টে আমি ঢুকে দেখি কি যে ও ওর মেয়েকে হাত ধরে বসে আছে, ইভেন ওখানে ও একটা পেন্ট আছে, আমি ও আমাকে দেখে না ওর মুখের অবস্থাটা মানে এমন হয়েছিল যে কখনো ওই অবস্থায় আমি দেখিনি। আমি ওকে বললাম হাই, ও বললো হাই, তো মেয়েটাও প্রশ্ন করলো এই মেয়েটা কি, তো ও বলে আমি ওর ফ্রেন্ড, তখন আমি বললাম ফ্রেন্ড এই মেয়েটাকে, বললো আমার গার্লফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড, বললো হ্যাঁ কতদিন রিলেশন, এই তো আমরা 2 বছর ফাইনালে বিয়ে করছি সামনে, আর তখন আমি আসলে কন্ট্রোল করতে পারিনি, আমার হয়তো চুপ থাকাটাই বেটার ছিল কিন্তু আমি পারিনি, আমি হয়তো কন্ট্রোলে ছিল যে আমি বলছিলাম যে আমি তোমার ফ্রেন্ড, কিন্তু ওই দিন ও সকালবেলা আমার ভাইয়ের সাথে কথা বলে আমার বড় বোনের সাথে, আমার বড় বোন বলে যে রিলেশনটা তো আসলে এখন সবাই জানাজানি হয়ে গেছে, তো আমরা চাচ্ছিলাম এটার কিছু একটা রেজাল্ট হোক, তো বলছিল ভাই আমার একটু প্রবলেম আমার টাইম দাও, এই মাঝখানে ভাই আমি অনেক টাকা ঋণ করে করে ওকে আমি দেই, পছন্দ পায় নূপুর বিক্রি করে ওকে আমি টাকা দিই, তো আমি পুরুষ দিব আমি তোমার ফ্রেন্ড নাকি তুমি বলবো আমি তোমার কে, পাঁচটা বছর রিলেশন তুমি ভুলে গেলা, এখন ও মেয়েটাকে প্রশ্ন করছে যে এই শোনো আমি কি 5 বছর হয়েছি ঢাকায় আসছি, ও 2009 সালে ঢাকায় আসছি,
বোনটা মারা গেছে কবে,
বোনটা মারা গেছে নভেম্বরের 2 তারিখ
2017 নভেম্বর, ওকে,
তো ও আমাকে রেস্টুরেন্টে রেখে চলে আসে, আমি ওখানে অসুস্থ হয়ে পড়ি। ওকে আমি অনেক জোর করি, তুমি থাকো, তুমি ওই মেয়েটাকে বুঝাই দাও আমি তোমাকে। ও বলো, তোমাকে যে আমি চিনি এটা বলছি তোমার কপাল, এটা বলো মেয়েটাকে নিয়ে চলে যায়। আমি রাস্তায় হাঁটতে পারছিলাম না ভাইয়া, আমি ওখান থেকে আসবো কিভাবে? আমি আমার ভাইয়াকে একটা ফোন দেই, কেছে ভাইয়া আমাকে এখান থেকে এসে নিয়ে যান। বলতে তুই ওখানে কেন গেছিস? মোল্লা কোথা? আমি বলে ও নেই আমার লাইফে, আপনি এসে আমাকে নিয়ে যান। তখন আমার ভাইয়া বলে তুই রাস্তায় হাঁটতেছিস, তো গাড়ির নিচে পড়বি, আমার তো মনে হলো তুই ব্যালেন্স রেখে হাঁটতে পারতেছিস। তো একটা ট্রাকের সামনে থেকে আমি হাঁটছি, তো হাঁটছি ট্রাক ট্রাক গলা যায়, এত হর্ন দিচ্ছে, আমি সরতেছি না, মানে আমার কোনো ইয়েই নেই। তো তখন একটা সার্জেন আমাকে ওখানে ধরে, বলতেছে ম্যাম আপনি এখানে কখন আসেননি? আমি বলে এটা কোথায়? বলে এটা তো যাত্রাবাড়ি। আমি বলে আমি আমার ভাইয়া তখন ফোন দেয়, সার্জেন ফোন ধরে, আমি ওখান থেকে একটা গভর্নমেন্টের একটা গাড়ি স্টাফের, তো আমাকে উঠাই দেয় একটা সার্জেন। তো আমি মালিবাগ আসি, আমি ভাইকে জড়াই ধরে হাওমা করে কাঁদছিলাম যে আসলে আমারই ভুল, আমি ওকে চিনতে পারিনি, ও ভাইয়া আমার সাথে চিট করেছে। তো আমি ভাইকে আমি কাউকে বলি নাই বিষয়টা, যে ও আমার সাথে একটা মেয়ে নিয়ে এমন করেছে। আমি বলছি ঝগড়া হয়েছে, আমি দেখা করতে গেছিলাম, দেখা করে নেই। আমি তারপর ওকে ফোন দিয়েছি, তারপর আমি বলছি ঠিক আছে আমারই ভুল, তুমি আমার জীবনে ব্যাক করো, একবার আমার জীবন থেকে চলে গেছো, তুমি তো বলছো যে আমার ছোট বোন ওকে মারা মাটি দিয়েছে, ওর সাথে যে এমনটা করেছে সে কখনো ভালো থাকতে পারবে না, তুমি কিভাবে এটা করো ওরই বোনের সাথে? তো বলে না আমার রিলেশন রাখা বলছি বললাম তোমার সাথে, আমি যা করেছি ভুল করেছি। তখন ওই মেয়ে আমাকে ফোন দেয়, তুমি ওকে আর ফোন দিবা না, ও প্রুফ করে দিয়েছে, ও আমাকে লাভ করে, তুমি যা বলেছো মিথ্যা বলেছো। ওকে আবার বলি ঠিক আছে আমি সব মেনে নিচ্ছি, তুমি ওই মেয়ের সাথে রিলেশন করো, আমার কোনো আপত্তি নেই, তুমি আমার সাথেও কথা বলো, আমাকে তোমার বিয়ে করতে হবে না, কিন্তু আমার সাথে রিলেশনটা রাখো। আমি বলছি ভাইয়া যে তুমি ওর সাথে রিলেশনটা করো, তুমি অনেক মেয়েদের সাথে করো, এতদিন আমি জানতাম না, এখন জেনেছি, তুমি করো আমি অ্যাকসেপ্ট করে নিলাম, কিন্তু আমাকে তোমার লাইফে রাখো। তোর ওই ফ্রেন্ড যে আমাদের বাড়িতে গিয়েছিল ওকে নক করলাম, বললো যে আসলে আমি ভাবছিলাম যেমনটা কিছু হবে, আমি আপনাকে প্রায় প্রায় বলতাম যে আপু আপনি বোকার স্বর্গে বাস করছেন, আপনি এখন প্রুফটা পেয়েছেন? বলে ওর শুধুই একটা গার্লফ্রেন্ড, অজস্র গার্লফ্রেন্ড আছে, তো আমি আপনার বোনকে নিজের হাতে মাটি দিয়ে আসি, সেই থেকে আমি আপনাকে অনেক বেশি রেসপেক্ট করি, আপনি অনেক ভালো। ওর ফ্রেন্ড তারপর নক করে আমার কান্নাকাটি দেখে, ওকে নক করে, ও বলে যে দেখ দোস্ত আমি তো আসলে তুই তো জানিস আমি কোনো মেয়েকে ভালোবাসি না, সবার সাথে যেটা করছি ওর সাথে সেটাই করছি। তো বলতেছে যে ও পারবে কিছু অপরচুনিটি, দুই একদিন পর ভুলে যাবে। কিন্তু আজ আমি অনেকটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আমি আমার বাসায় কাউকে বলতে পারছি না ও আমার সাথে এমনটা করেছে, ওর জন্য আমি সেই জবটা হারিয়েছি, তারপর আমি আর কোনো জব পাইনি, তারপর ওর জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার করে করে আমি ওকে এগুলো দিতাম, ও 5 লাখ টাকা ধরা খায়, আমি ও এই কিস্তিটা আমি বহন করতাম, প্রতি সপ্তাহে আমি ওকে 1950 টাকা করে দিতাম। ওর ফ্রেন্ড সব জানে, কিন্তু কিভাবে দিতাম কোথেকে দিতাম ভাই ওকে কোনো প্রশ্ন করতো না। ও নিত আমি বাকি যে ওকে জামা কাপড় কিনে দেই, ও সেই শার্ট পরে ওই মেয়েটার সাথে রেস্টুরেন্টে বসছিল। আমি আপনাকে আগেও বলছি না ও কখনো রেস্টুরেন্টে উঠতে চায় না, ওই মেয়েটাকে নিয়ে অনেক রেস্টুরেন্ট উঠছে, ওর কিছু আমাকে এখন এমন একটা জায়গায় রেখে গেছে, আমি এর মাঝখানে আমার অনেকগুলো জব হয়েছে শোরুমে কিন্তু আমাকে করতে দেয় নাই। তো ও চলে যাওয়ার পরে আমি আবার আমি মেসেজ দেই, ফোন দেই, তোকে আমি বলি যে দেখো আমার তো এত টাকা দেনা হয়ে গেছে, এগুলো তো সবই তোমাকে দিছি, আমি এখন এগুলো কিভাবে দিব, আমার কাছে তো অ্যাবিলিটি নেই এখন, সেটা আমি চিনি, আমি কি এখন তোমার জন্য জীবনটা দিয়ে দিব? ও কথা ছিল এরকম। তো আমি বলি ঠিক আছে তুমি হ্যাপি তোমার জীবন থেকে চলে গেলে, কিন্তু আমি বাসায় কি বলবো, সবাই যখন 2 দিন পরে জিজ্ঞেস করবে যে ও কোথায়, ও আমি জানি না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। লাস্ট আমি মেসেজ ফোন সবটা অফ করে দিই, যা তোমাকে ফোন মেসেজ আমি দিব না, ও আমাকে খুব বকে ওই দিন, তোমার ভিতরে পার্সোনালিটি নেই, তুমি আসো রেস্টুরেন্টটা দেখছো আমার একটা মেয়ের সম্পর্ক, আমার কেন আমার পিছনে ঘুরছো, যার পার্সোনালিটি নেই সে মেয়ে আমার কি করে ওয়াইফ হয়, সব কিছু অনেক বিভিন্ন অপমান। তো আমি ওই দিন 25 তারিখে আমি প্রতিজ্ঞা করে তোমাকে আর ফোন দিব না, যত কষ্ট হোক আমি আর তোমাকে ফোন দিব না কখনো। তো 25 তারিখ থেকে এই পর্যন্ত ওকে আমি আর কোনো ফোন মেসেজ কিচ্ছু করিনি, আমি ওকে যার কাছ থেকে টাকা এনে দিয়েছিলাম সেই লোকগুলো আমাকে প্রতিনিয়ত ফোন দিচ্ছে যে টাকাটা কবে দিবা। তো আমি ওকে বলি যে দেখো তোমাকেই তো টাকা এনে দিয়েছি, তুমি আমাকে কিছু টাকা অন্তত দাও, আমি ওই লোকগুলোকে দিয়ে দিই, কিন্তু ও কোনো রেসপন্স নেই। আমি ওকে বলি মেসেজে বারবার আমি তোমাকে ফোন দিতে চাই না, তুমি অন্তত টাকাটা দেওয়া লাগলো পরে আমার নিও আমার কাছ থেকে, তো তুমি তো জানো এখন আমি কোন অবস্থায় আছি।
আমার বোন একা পারছিল না, ওই রুম ভাড়া কভার করতে পারছে না, ভাষায় দিতে পারছে না। আবার এই ছোট বোনের কেস চালাতে বিভিন্ন পুলিশ আসে। আমার বোন সবকিছু মিলে হতাশ হয়ে পড়ে, ও আলাদা একটা মেয়ের সাথে উঠে যায়। তারপর আমি এখন কোথায় থাকবো? আমার তো জবও নেই, অথচ আমার বিয়ে ফাইনাল এক্সাম চলে আসে, আমি বই এখন পর্যন্ত বই কিনতে পারিনি। মুন্নাকে যতগুলো টাকা আমি দিয়েছি ওগুলো যদি নিজের পড়াশোনার পিছনে ইনভেস্ট করতাম, আজকে আমার বইও কেনা হতো, বা আমি হয়তো আজকে বোনের কাছ থেকে আলাদা হতাম না। আমার বোন চলে গেছে, টাকার খরচার ইয়াতে পাচ্ছে না ওর একে, তো এখন ও আলাদা আছে আর আমি আলাদা একটা বাসায় আছি, কিন্তু আমার এখন কোনো জব নেই আর ও আমাকে অনেক প্রবলেমে ফেলে মাঝখানে চলে গেছে। তারপরে আমি কিছুদিন আগে, যে দুই তিন দিন আগে আমি গুলশানে একটা ইন্টারভিউ দিতে যাই, অনেক আগে সিভি জমা দিয়েছিলাম, তো ওখানে যে ওই একই অবস্থা। আমাকে ফার্স্ট টাইমই প্রপোজ দিচ্ছে, তুমি ফ্রেন্ডলি মিশতে হবে, ফ্রেন্ডলি কাজ করতে হবে। আমি না পারছি ঢাকা থেকে চলে যেতে, না আমার সামনে ফাইনাল এক্সাম, আমি এখন তো বই কিনতে পারছি না, না আমি ঢাকায় এখন থাকবো, সেই পজিশনটা আমার নেই। বেশিরভাগ চাই আমাকে এত করুণ অবস্থায় রেখে গেছে মুন্না।
এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে সবকিছু মিলে আপনি আসলে মোটামুটি অকলে আছেন, যে কোনো দিকে কিছু ধরে আঁকড়ে ধরার কিছু নেই। এই ধরনের প্রতারণার শিকার, ওই প্রতারণার শিকার হয়ে কিন্তু আপনার লাইফের সবকিছু গেল। আপনি দেখুন যে আপনার বোন একটা ছেলের জন্য আত্মহত্যা করলেন, জীবন চলে গেল পৃথিবী থেকে, এটার কোন সৎ বিচার হচ্ছে না, সৎ উত্তর আমরা পাচ্ছি না। আপনি একটা ছেলের জন্য এত টাকা নষ্ট করলেন, এত কিছু করলেন, আপনার লাইফটাই এখন মানে এরকম একটা পরিস্থিতিতে যে আপনি কোনো ডিসিশন নিতে পাচ্ছেন না। এটাকে বলে দোলা চল, যে আপনি কি করবেন আপনি কিছু জানেন না, অস্থিরতা চতুর্দিকে। এটার সূত্রপাত আপনি করেছিলেন, যেহেতু তখন হয়তো আপনি বোঝেননি, আপনার পারিপার্শ্বিকতাও কষ্টের ছিল, যে কারণে আপনি আঁকড়ে ধরতে চেয়েছিলেন ওকে, ওভার ফোনে আপনি একটু রিলেশনশিপে গেলেন, দ্যাটস দ্য ফ্যাক্ট। এই ধরনের রিলেশনশিপে সবসময় কিন্তু মানে একটু ম্যাচিওর হন প্লিজ সবাই। অনেকেই হয়তো আঁকড়ে ধরতে চান কাউকে, কাউকে একটু পাশে পেতে চান, কিন্তু আপনি কি জানেন যে আপনার জন্য কি অপেক্ষা করছে? কিন্তু এতটুকু তো আপনি বুঝতে পারেন যে চতুর্দিকে ছল চাতুরি ছলনা এবং আপনাকে বিপদে ফেলার জন্যই সবাই ওয়েট করছে। তো সেভাবেই কিন্তু নিজের লাইফটাকে হ্যান্ডেল করতে হবে। এই যে মেয়েটা আজকে এখানে আসছে বৃষ্টি, ও বেসিক্যালি কেন এসছে এটা আমাকে বলেছে, যে আমি আর পারছি না ভাইয়া। হয়তো এভাবে এই মেন্টাল প্রেশার নিতে নিতে একটা পর্যায়ে আমি যেটা মনে করি যে ওর ছোট বোন যে কাজটা করে ফেলেছে একটা মেন্টাল প্রেশার, হয়তো চিঠিতে লেখা ছিল যে আমি আমার সব সর্বস্ব দিয়ে দিয়েছি। ও এমন কিছু না করলেও তার ঠিক কম কিছুও করেনি, একটা ছেলের জন্য প্রায় সব কিছুই করেছে, অনেক টাকা ধার করেছে, অনেক কিছুই করেছে, সেই টাকা ধার ওকেই শোধ করতে হবে, কিন্তু ওর কোনো ইনকাম সোর্স নেই। ও এখন অনার্স করছে, ও বেসিক্যালি যে কারণে এখানে এসছে, যে কারোর যদি ইচ্ছে হয় যে এরকম একটা মেয়ে অনার্স করছে, ওকে যদি কেউ চাকরি দিতে চান, আমরা কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাচ্ছি না, যদি কেউ চাকরি দিতে চান আমাদের রেগুলার যে নাম্বারটা আছে সেখানে প্লিজ আপনারা ফোন করবেন, আমার ফেসবুকে আপনারা জানাতে পারেন, নাম্বারটা হচ্ছে 09613892892, এখানে জানাবেন অ্যাজ ইট ইস, এবং এখানে আপনার জীবনের গল্পটা আপনি বলতে এই নাম্বারটাতে ফোন করবেন। এবং www.facebook.com/setu.abcradio এই পেজটা যে সেতু নামে আছে সেখানেও আপনি নক করতে পারেন, আপনার সাথে বৃষ্টির যোগাযোগ আমরা পরে করিয়ে দেবো। যদি কিনা আপনি চান যে আর কোনো ছাত্রের মধ্যে ওকে আমরা পড়তে দিতে চাই না, আমরা অন্তত না আমাদের পক্ষ থেকে, আমাদের মধ্যে দিয়ে যদি কেউ সাপোর্ট ওকে করতে চান ভালো মনে চাচ্ছা দিলে, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আর একটা কোয়ারি সবার থাকে যে গেস্টের নাম্বারটা দেন, গেস্টের যোগাযোগ অ্যাড্রেসটা দেন প্লিজ, আমরা আমাদেরকে রিকোয়েস্ট করবেন না এই ব্যাপারে, আমরা এটা করি না, কারণ কোনো না কোনো ভাবেই সে ভিকটিম হয়ে এখানে আসে। এবং চতুর্দিকে সবাই সেই সরলতার সুযোগটাই সবার নেয়, আমরা চাই না আমাদের হাত দিয়ে কেউ বিপদে পড়ে যাক, আমরা আমাদের হাত দিয়ে কাউকে অ্যাড্রেসটা দিই না ভিকটিমের, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনার অ্যাড্রেসটা আমরা ভিকটিমকে পৌঁছে দেবো, এক্ষেত্রেও তাই হতে পারে। এই নাম্বারটিতে ফোন করুন এবং আর যে সেতু পেজটিতে আপনি প্লিজ আমাদের সাথে কমিউনিকেট করুন, যদি আপনার ইচ্ছা হয় যে মেয়েটার পাশে এসে দাঁড়াই ওকে একটা চাকরি দিয়ে সহযোগিতা করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী বুধবার আরো একটি জীবনের গল্প নিয়ে হাজির হবো ঠিক একই সময়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। Thank you.
Exclusively on FusionBD.com.